exclusively on FusionBD.com.
সময়টা ঠিক রাত 11টা বেজে 1 মিনিট এবং আজ বৃহস্পতিবার। যে বুঝতে পেরেছেন বৃহস্পতিবার মানেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ। আমার কাছে তো তাই মনে হয়। সারা সপ্তাহ আমি অপেক্ষা করি যে কখন বৃহস্পতিবার আসবে, কখন আমার স্টুডিওতে ফিরে যাব আর আমার বন্ধুদের সঙ্গে অনেক অনেক বেশি কথা হবে, অনেক ভালোবাসা, অনেক কিছু হবে, তাই না? তো বন্ধু, কে কেমন আছেন, কোথায় আছেন, আশা করছি সবাই ভালো আছেন। যদি অনেক বেশি গরম, চারিদিকে অনেক বেশি অসুখ বিসুখ হচ্ছে, তারপর আশা করছি সবকিছু মিলে কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো থাকতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য এবং সেই ভালোবাসা মানুষটির জন্য। আর আমি তো বরাবরের মতো ভালোই থাকি আপনাদের দোয়ায়, এবং আরো বেশি ভালো আছি কারণ আজ তো বৃহস্পতিবার। জি, আর নতুন কোন বন্ধুকে নিয়ে আজকে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদেরই সামনে। এবং বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। যদি এখনো পোস্টটি দেওয়া হয়নি তবে কিছুক্ষণের মধ্যে পোস্টটি দেওয়া হয়ে যাবে। তারপর আমাদেরকে খুঁজে পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস FM স্পেস 90.4। যেহেতু আমাদেরকে শুনছে 90.4, এসে বন্ধু 90.4 আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ। এখান থেকে যে পেজের লাইকিং এর পরিমাণটি সবচেয়ে 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 বেশি, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং এই মুহূর্তে পেজের লাইকিং এর পরিমাণটি হচ্ছে 3,35,000 প্লাস। তো বন্ধু, আপনি তো বুঝতেই পারছেন আপনি আমাদেরকে কিভাবে পেয়ে যাবেন। তো এখনই কানেক্টেড হয়ে যান। আর এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি গানের বিরতিতে আর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। তো বন্ধু সঙ্গেই থাকবেন। আর বেবি ডল কি আছে আপনার? যদি না থাকে এখনই একটু কালেক্ট করে নিন, ঠিক আছে? সঙ্গেই থাকুন, ফিরছি গানের বিরতির পর।
Meri yahi kalla আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
বন্ধুরা যেখানে আমিও সেখানে,
আমিও সেখানে, বন্ধুরা যেখানে
অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 জিবি পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
আসসালামু আলাইকুম স্যার, গাড়ি থেকে রেডি রাখছি।
কি ব্যাপার, কেন আসছো আজকে?
স্যার ডিউটি।
কোনো কথা না, তুমি আজকে গাড়ি চালাবে না, তোমার মেয়ে না হসপিটালে?
জি স্যার।
ড্রাইভার আজকে আমিই করব, তুমি মেয়ের কাছে যাও।
স্যার ধন্যবাদ স্যার।
আর হ্যাঁ, মেয়ের খবর দিও কিন্তু আমাকে।
এমন আলোকিত মানুষদের জন্যই রবি নিয়ে এলো বাংলাদেশে এই প্রথম ইসলামিক মোবাইল প্যাকেজ নূর। এই প্যাকেজ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে সুদবিহীন ব্যবস্থা, এছাড়াও পাচ্ছেন স্বল্পমূল্য ইসলামিক সার্ভিস ও আকর্ষণীয় কল রেট। বিস্তারিত জানতে ভিজিট robi.com.bd। রবি
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বলল যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
চুপচাপ বসে থাকাটা আমার দাঁতে নেই, হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইট সিং চলবেই। সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আর
আছে, আমার একটা বন্ধু আছে সাবধান সুন্দরে, ও অনুষ্ঠানটা এখন নিশ্চয় শুনছে, অবশ্যই ও এখন শুনছে, তাই বলছিল আমাকে ফোন করেছিল যে শুনবো তুমি আজ দেখুন কথা বলছো, তখন ও হয়তো নিশ্চয়ই শুনছে অনুষ্ঠানটা। কিন্তু আমার ইন্ডিয়াতে রেডিও এফএম এ এখন আপনাদের অনুষ্ঠানটা শোনা যাচ্ছে না, কি কারণে বসে তো মিটকেনে খেয়েছে যে শোনা যাচ্ছে না কথা।
বুঝতে পারছি, অনেক সময় হয় এটা যে আমাদের এফএম নেটওয়ার্ক যেহেতু গোটা বাংলাদেশ জুড়ে, অনেক সময় বাংলাদেশের সীমান্তবর্তী জায়গাগুলোতে নেটওয়ার্ক অটোমেটিক পৌঁছে যায়, অনেক সময় হয়তো ফ্লাকচুয়েট হয়, তখন অনলাইনে শোনা ছাড়া আর বিকল্প বুদ্ধি থাকে না। এবং যে সাদ্দামের কথা বললেন, এ আমার কাছে মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে এর মতো, কারণ সাদ্দামের কথা প্রায়ই অনুষ্ঠান উপস্থাপন হয়, অনেকেই বলে যে সাদ্দাম তাদেরকে এই প্রোগ্রামটি শুনবার জন্য এনকারেজ করে। স্বপন অনেক ভালো থাকবেন, এবং আমাদের এই ভালোবাসার কথা আপনার পশ্চিমবঙ্গে আপনার দেশে সবাইকে জানিয়ে দেবেন, এবং বলবেন যে সমানভাবে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন একইভাবে আমরাও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি।
হ্যাঁ, আর কি আমার বন্ধু সাদ্দাম হোসেন একটু মানে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু অনেকটাই আঘাত পেয়েছে, সে এখন একটু মন খারাপ করে থাকে সবসময়, সে ব্যাপারে যদি কিছু বলতে নেই শুনতো, ও শুনতে পাচ্ছে এখন অবশ্যই আমার কথা, আপনার কথাও শুনতে পাচ্ছে, সে কিছু যদি পরামর্শ দিতে নেই একটু শান্তি পেত, আরাম পেত একটু।
এখন অসুবিধা নাই, আমি যতটুকু বুঝি সাদ্দামকে, ব্যাড বিজনেস, যেখানে হাজার মানুষের ভালোবাসা পাচ্ছে সে, সেখানে দু একটি ভালোবাসাকে ওভারকাম করার ক্ষমতা সে অবশ্যই রাখে। আপাতত বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, আবার কথা হবে স্বপন, সে প্রত্যাশে।
বন্ধু শুনছেন কিন্তু আমাদেরকে, আর আমরা অলরেডি কিন্তু আমাদের শেয়ারে এসে পার্সনটির সঙ্গে কথা বলেছি, স্বপন যিনি ছিলেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ স্বপনকে, এবং আপনিও কিন্তু তাদের মতো আমাদের সঙ্গে ফেসবুকে কথা, ফেসবুকে কানেক্ট হয়ে যাবেন।
আনুষ্ঠানিকভাবে আরেক দফা আমন্ত্রণ জানাচ্ছি যিনি আজকের হটসিট অলঙ্কৃত করেছে, আপনার নিকনেমটা?
আমার নিকনেম আশরাফুল।
আশরাফুল, আশরাফুল, শুনবো আপনার জীবনের কথা, একদম ছোটবেলা থেকেই শুরু করুন। এবং
ছোটবেলা থেকেই আসলে আমি একটু ডান পিটে ছিলাম, কখনোই কারো কথা শুনতাম না, যেমন রেগুলার ক্লাস করতাম না, ক্লাস ফাঁকে দিতাম, তো পড়াশোনা এমনিতে মোটামুটি ভালো ছিলাম, আর মা বাবা, বড় ভাই আছে, ছোট একটা বোন আছে, তো ছোটবেলা থেকে তেমন মানে নিজের জিনিসটাকে সবসময় প্রাধান্য দিতাম, মা বাবার কথা বা ভাইয়ে বড় ভাই আছে।
নিজেকে কি খুব ভালোবাসেন আপনি?
হ্যাঁ, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, মানে যখন যেটা মন চাইতো সেটাই করতাম। ইভেন এখন পর্যন্ত।
গ্রিক একটা দেবতা আছে, নিজের প্রেমে নিজে যে পড়েছিল, নার্কোসিস কি যেন বলে এই দেবতাটার নাম, অনেকটা এরকম আর কি। নিজের কি ভালোবাসেন সবচেয়ে?
সবচেয়ে বেশি পছন্দ করতাম ছোটবেলায় ক্রিকেট খেলাটাকে সবচেয়ে বেশি পছন্দ করতাম।
আর নিজের কোন কোয়ালিটি গুলোকে সবচেয়ে বেশি পছন্দ করেন? নিজের লুক, যে বিষয়টা নিয়ে আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকেন, বা নিজের এই বিশেষ গুণটাকে অনেক বেশি পছন্দ করেন, যেটার কারণে নিজের প্রেমে নিজে পড়ছেন আর কি?
সেটা হচ্ছে যে আমার নিজের যদি কোনো ক্ষতি হয়, সেটার জন্য যদি কারো উপকার হয়, আমি সেটা করব, নিজের ক্ষতি করি ভালো করব।
ওকে, আপনি বলছিলেন যে কয় ভাই বোন আপনারা?
আমরা দুই ভাই এক বোন। আমি মানে প্রাইমারি স্কুল শিক্ষা আমাদের মানে গ্রাম থেকেই করেছি, দেন হাই স্কুল চেঞ্জ করলাম একবার, আবার ভালো লাগলো না ওইটা চেঞ্জ করলাম, এরপর ভালো লাগলো না আবার চেঞ্জ করলাম, এবার দিন চারটা স্কুল চেঞ্জ করে, দেন যাই হোক 2012 ম্যাট্রিক পাশ করলাম, এরপর ভাইয়া মাইলস্টোন কলেজে টিচার আছে ডিপার্টমেন্টে, তো তখন ক্রিকেট খেলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ম্যাক্সিমাম সময় ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম, তো পড়াশোনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না। তো ভাইয়া অনেক বুঝালো যে পড়াশোনা ছাড়া জীবনে আসলে কি করবি, তো ভাইয়ার কথাগুলা জীবনে যতগুলা মানে বিগড়ে যাওয়া থেকে ফিরে আসছি, প্রত্যেকটা জিনিসও হচ্ছে ভাইয়ার কথার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে মাইলস্টোন কলেজ সম্বন্ধে বলো যে তুই এখানে চলে আয়, আমি যতটুকু পারি বেনিফিট তোকে দিব। দেন মাইলস্টোনে গেলাম, আর বন্ধু বান্ধব বলতে আমার তেমন মানে ক্লোজ কোনো ফ্রেন্ড ছিল না, আমার সবাই ফ্রেন্ড মানে গ্রামের সবাই, ছোট বড় সবার সাথে মিশতাম ম্যাক্সিমাম সময় সবার সাথে, ইভেন এখন পর্যন্ত গ্রামের আঙ্কেল যারা আছেন, ছোট ভাই যারা মানে আমার এই যে যারা আছে, তারা ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে চলে গেছে, হয়তো বা বিজনেস নিয়ে ব্যস্ত, পড়াশোনা তেমন একটা নাই এলাকার মধ্যে, যে কয়েকজন আছে তারা হয়তো বা দূরে চলে গেছে কানেক্টেড। দেন মাইলস্টোনে চলে আসলাম 2012, মানে কি বলবো, যেন বনের কোনো মানে ছোটাছুটি করে না হরিণ, দেখেন ছোট হরিণের বাচ্চাগুলো কিন্তু অনেক ছোটাছুটি করে, ওরকম কোন একটা হরিণের বাচ্চাকে খাঁচার মধ্যে আটকালে যেরকম মনে হয় মাইলস্টোনে যখন আসলাম, সেম এগুলা ক্লাস করতে হবে প্রতিদিন, ড্রেস আপ প্রপারলি ড্রেস আপ পরে যেতে হবে, টাইম টু টাইম যেতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, ক্লাসের পড়া শিখে যেতে হবে, মানে কেমন জানি নিজেকে আসলে মানায় নিতে পারতেছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। তাছাড়া মা বাবাকে ছাড়া কখনো কোথায় থাকি নাই, ফার্স্ট টাইম মা বাবার থেকে দূরে সরে আসা, তো মন চাই মানে যখনই মন চাইতো আমি গ্রামে চলে যেতাম, প্রতি সপ্তাহে যেতাম, প্রতি বৃহস্পতিবারে চলে যেতাম।
জিম করেন নাকি আপনি?
জিম বলতে আমি অনেক রোগাটে ছিলাম ছোট থাকতে, তো একটা মুভি দেখে হঠাৎ করে মানে মনে হলো যে না এক্সারসাইজ করতে দেখলাম একটা হিরোকে, দেন তখন থেকে শুরু করলাম।
কোন মুভি?
মুভির নামটা আমার মনে নেই, একটা গানের মধ্যে দেখেছিলাম।
কোন নায়ক? নায়কের কথা মনে নাই,
অনেক আগে।
আচ্ছা যাই হোক,
তো তখন থেকে কিছু এক্সারসাইজ বাসায় করতাম, দেন যখন ক্লাস নাইনে উঠলাম তখন আমার স্কুল থেকে প্রায় আরো 5 কিলো দূরে।
যাই হোক, আপনাকে দেখে মনে হয় তাই বোঝা যায়, সেটার জন্যই বলছিলাম। কোথায় ছিলাম আমরা? আপনার কলেজ লাইফের কথা বলছিলেন,
তো তখন পর্যন্ত আসলে মানুষের লাইফে যে ভালো লাগা জিনিসটা তখন পর্যন্ত ওইভাবে আসে নাই, যে কাউকে ভালো লাগা, ভালো লাগতো কিন্তু মন থেকে যে একটা পছন্দের জিনিস তখন পর্যন্ত তেমন একটা ইয়ে করতে পারতাম না। দেন কলেজ লাইফ মানে বোরিং লাগতো, আমার একটাই ফ্রেন্ড ছিল কলেজ লাইফে সিয়াম, সে এখন উত্তর ইউনিভার্সিটি পড়ছে, তো ম্যাক্সিমাম সময়গুলো ওর সাথেই কাটানো। তো যখন পরীক্ষা দিলাম ওইখান থেকে মোটামুটি ভালোই রেজাল্ট করলাম, এরপর চলে আসলাম উত্তরাতে ভাইয়ার এখানে থাকতাম, তো আবার হঠাৎ করে মনে হলো যে আমি আবার ক্রিকেটে ফিরে যাই। তারপর উত্তরা ফ্রেন্ডস ক্লাবে নতুন করে গেলাম, ইনফরমেশন নিলাম, ওইখানে কিছুদিন খেললাম, পারফরমেন্স মোটামুটি ছিল। তো হঠাৎ করে ভাইয়াকে বলছি যে ভাইয়া সবাই তো ফ্রেন্ডরা তো ভার্সিটিতে ভর্তি হচ্ছে, অ্যাডমিশন দিচ্ছে, মানে কোচিং টোচিং করতেছে, তা আমার বলতেছিল যে তা কোচিং করে লাভ নাই, তুই এমনি পড়স না, কোচিং করে চান্স পাবি না। তো আমার জিনিসটা তেমন একটা ইয়ে ছিল না যে আমারও পড়াশোনা করতে ভালো লাগতো না। দেন ভাইয়া যেটা বললো যে তাহলে তুই কাজ কর, তাই আইএলটিএস টা শিখ, আর যেহেতু রেজাল্ট মোটামুটি ভালো আছে তুই সেনাবাহিনী ট্রাই কর। তো আইএলটিএস এ গেলাম, তিন থেকে চার দিন মনে হয় ক্লাস করছি। জিনিসটা মানে দেখা যেত যে ওইখানে যারা ছিল ম্যাক্সিমাম ওরা অনেক, তারা অনেক হচ্ছে ওই ব্যাপারে অনেক এক্সপার্ট ছিল, আমার কাছে কেমন জানি লাগতো, তো ওইটাও গেলাম না। তো পাশাপাশি যে ক্রিকেট যেটা ছিল উত্তরা ফ্রেন্ডস ক্লাবে ওটা কন্টিনিউ করতে থাকলাম।
শুনবো একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরে আসছে এখনই।
অবশ্যই বন্ধু, ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, ফেসবুকে অবশ্যই কানেক্টেড থাকবেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
আমার চুমুক
নতুন প্রিপেইডে 19 টাকা রিচার্জে 10 GB পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক। মানুষের শরীরের 70% পানি, তাই বিশুদ্ধ পানির জন্য ক্যাপ্টেন মাশরাফির ভরসা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। তার কাছেই শুনবো প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারই কেন, কারণ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনে ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিনারিজ এবং স্টেট অফ আর্ট টেকনোলজি, যার মাধ্যমে 13টি স্তরে পানি বিশুদ্ধ করা হয়। এর রিভার্স অসমোসিস প্রক্রিয়া, আল্ট্রাভায়োলেট রে এবং ওজোন গ্যাস পানিকে করে সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত। তাই নিরাপদ পানির জন্য প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারেই আমার আস্থা। জানলেন তো ক্যাপ্টেন মাশরাফির আস্থা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, আর আপনার প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি।
চুপচাপ বসে থাকাটা আমার দাঁতে নেই, হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইটসিং চলবেই, সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আড্ডা হবে, আর রাতে ক্যাম্প করবো ইউটিউবে, ঘুম না আসলে জঙ্গলে খালি পায়ে একা একা ব্রাউজিং, সো নেক্সট 7 দিন অনলাইনে ঘুমায় ট্রাভেলিং।
মেপে মেপে ইন্টারনেট ইউজ যাদের পোষায় না তাদের জন্য বাংলালিংকে 2 GB ইন্টারনেট মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলালিংক
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার এই সঙ্গে। আর বন্ধু, আম্বার আইটি এর উচ্চ গতির হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায় মে মাস ব্যাপী নতুন সংযোগ। গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ও ঢাকার মতিঝিল থেকে তিনজনকে ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গ্রহীতাদের স্বামীর কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। বন্ধুরা, এর ফিচার গুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাফেলো সিটিউব আপনি পাচ্ছেন অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনি ফেসবুকে কানেক্টেড হবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। সেইখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি আপনি দেখতে পারবেন 336,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং সেখানে একটি পোস্ট দেওয়া হয়েছে, সর্বপ্রথম যে পোস্টটি আপনি পাচ্ছেন সেটি কিন্তু আমাদের পোস্ট। তো লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই আপনাকে করতে হবে। আর কথা শুনছিলাম আমরা আমাদের আজকের অতিথি, তো আবারও ফিরে যাব তার কাছে। সঙ্গে থাকুন বন্ধু,
আমি আর সময় নানি সুনিতার জীবনের বাকি কথাগুলো।
তো যখন উত্তরা মানে ক্রিকেটটা নিয়েই তখন ব্যস্ত ছিলাম, দেন ভাইয়াকে বললাম যে ট্রেনের অ্যাডমিশন নিচ্ছে, তো ভাইয়া বললো যে তুই এক কাজ কর, বিভিন্ন ভার্সিটিতে যা, যে তোর কি কি দরকার, কিভাবে কি করতে হয় তুই একটু জেনে আয়। দেন ডেপুটিলে গেলাম, পরে স্টেটে গেলাম, আইইউবিতে গেলাম, কয়েকটা ইউনিভার্সিটি থেকে ডিটেলস জেনে আসলাম। তো ভাইয়া যেহেতু সিএসসিতে ম্যানেজমেন্ট কলেজ আছে ডিপার্টমেন্টে, তো ভাইয়ের ইচ্ছা ছিল যেন আমিও সিএসসিতে পড়ি। দেন ফ্রেন্ডরা পড়তে হয়ে গেছে, আমার কেমন জানি জিনিসটা নিয়ে আনিজি লাগতেছিল যে ফ্রেন্ডরা পড়াশোনা শুরু স্টার্ট করে দিছে, অনেকে পড়তে হয়ে গেছে, আমি এখনো কিছুই করছি না, তো হেজিটেশন ফিল করতেছিল। তো আমি একদিন বাড়িতে গেলাম, দেন মাকে বললাম যে মা আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেব। তো বলতেছে তুই তোর ভাইয়ের কাছে কোনো কিছু শেয়ার করিস না, হঠাৎ করে অ্যাডমিশন নিবি, কোথায় নিবি, কোন সাবজেক্টে নিবি, তাও তো ডিসাইড করিস না এখনো। দেন আমি ছোটবেলা থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো যেটা আগে বলছি যে সবকিছু আমার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিতাম এবং ম্যাক্সিমাম ডিসিশনগুলো হুটহাট করে নিতাম, মানে আগে পরে তেমন চিন্তা করতাম না। যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি পারবো বা এটা দিয়ে আমাকে দিয়ে হবে, আমি এটা করতাম। দেন মাকে বললাম আমি ভার্সিটিতে ভর্তি হবো, আমাকে টাকা দিতে। তো মা জানে আমি আবার একটু অন্যরকম, সে চাইলে দিতেই হবে, তো দিল। ওই দিনই আসলাম, আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি সিভিলে ভর্তি হবো, কোথায় বললে তাহলে ভালো হবে ফ্যামিলি। তো আমার ফ্রেন্ড তখন ইয়েতে ছিল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। দেন ফ্রেন্ডকে ফোন দিলাম, তো বললো যে তুই ধানমন্ডি যা, ধানমন্ডি যা ওইখান থেকে ভার্সিটির মাধ্যমে যে কন্ট্যাক্ট কর। দেন আসলাম, ভার্সিটিতে গেলাম, ফ্রেন্ডের সাথে কথা বললাম, তো ফ্রেন্ড বললো যে তুই যা ওইখান থেকে সবকিছু হয়ে যাবে। তো যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমি যেদিন গিয়েছিলাম ওই দিন এর আগের দিন লাস্ট ডেট ছিল ভর্তি এডমিশন নেওয়ার, মানে এসএসসি এইচএসসি দুইটা মিলে যদি 9 হয়তো তাহলে সরাসরি ভর্তি করতো কোনো অ্যাডমিশন টেস্ট ছাড়া। দেন ওইটা লাস্ট ডেট ছিল, তো পরে স্যার বলতেছে যে তুমি নেক্সট সেমিস্টারে ট্রাই করো। তো আমি বললাম যে আসলে 4 মাস আবার গ্যাপ দিতে হবে, যেহেতু আসছি আজকে জেনে হও এডমিশন নিবই। পরে স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম, তো স্যার কোনো পাত্তা দিল না, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমি কইছি আসছি যেহেতু ভর্তি না হয়ে যাবো না, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। তো স্যারদের সাথে অনেকে কথা বলতেছিল, তো যখন সবাই চলে গেল তো স্যার ডাকলো যে তুমি এখনো দাঁড়ায় আছো, স্যার দেখেন কোনোভাবে কিছু করা যায় কিনা। তো একজনকে ডেকে বললো যে তোর ইয়েটা দেখেন, তো এর মাধ্যমে হয়ে গেল ওই দিন সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ার, ওইখান থেকে পাঠালো রেফার করে যে তুমি সিদ্ধেশ্বরীতে যাও, ওইখানে যা তোমার ফর্ম পূরণ করিয়া করো। দেন সিদ্ধেশ্বরীতে আসছি, অ্যাডমিশন নিলাম। তো 3-4 পর থেকে ক্লাস শুরু হয়ে গেল, মোটামুটি নিজেকে নিয়ে ব্যস্ত। ভার্সিটি উত্তরা থেকে এসে ক্লাস করি সিদ্ধেশ্বরীতে, লং জার্নি করতে হয়, তো এভাবেই কাটছিল মোটামুটি 3-4 মাস কেটে গেল। তো ভার্সিটি এর মধ্যে রেজাল্ট তেমন ভালো ছিল না, যে বলবো অনেক ভালো রেজাল্ট, পড়াশোনা তেমন করতাম না, কেমন জানি নিজের মানে ক্রিকেট খেলাটা ছেড়ে দেওয়ার পর থেকে নিজের সবকিছু নিয়ে কেমন জানি লাগতো, সবকিছুর মধ্যেই ক্রিকেটটা আমার মনে হতো। বিশেষ করে যে অনেক ভালো খেলতাম, নিজের কাছে অনেক ভালো লাগতো যে আমি পারতাম, গ্রামে মোটামুটি ম্যাক্সিমাম খেলাগুলোতে অ্যাটেন্ড করতাম। তো পড়াশোনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট আসছিল না তখন পর্যন্ত না। তো এর মধ্যে ভাইয়া আবার একটু মন খারাপ করে যে ভাইয়া সিএসসি ভাইয়া পছন্দের সাবজেক্ট, তাছাড়া আমি সিভিল সম্বন্ধে কোনো আইডিয়া নাই, সিএসসি সিভিলে ভর্তি হলাম, ভাইয়া একটু মন খারাপ থাকাটা স্বাভাবিক। দেন ভার্সিটি লাইফ চলছে মোটামুটি ফ্রেন্ডের সাথে। তো লাস্ট ইয়ারে মেবি ফেব্রুয়ারি এর মধ্যে ফেসবুক ইউজ করতাম, ফেসবুকে অনেকের সাথে চ্যাট করতাম, তারপরে অনেক ফেসবুকে তো অনেক ফ্রেন্ড সার্কেলই থাকে, ভার্সিটি ছিল, স্কুল লাইফের ছিল, দেন কলেজের ছিল, সবার সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ভালোই ছিল, সবার সাথে সবসময় কন্টিনিউ আন্ডারস্ট্যান্ডিং রাখতাম। তো হঠাৎ ফেসবুকে তো অনেকই আননোন নাম্বার থেকে রিকোয়েস্ট আসে, তো এরকম মানে কোনো প্রোফাইল পিকচার নাই, আমি একটা নাম্বার থেকে এরকম রিকোয়েস্ট আসে, তো আমি প্রথম কয়েকদিন অ্যাকসেপ্ট করিনি, তো হঠাৎ অ্যাকসেপ্ট করলাম, তো আমি নিজে থেকেই নক করলাম, কথা বললাম, হ্যাঁ হ্যালো কয়েকদিন কথা বললাম, তো একদিন ওর পিক চাইলাম, তো কেন জানি না করতে পারলো না, যে চাওয়ার পরে তো বলছে যে দিব দিব, বলতে এরকম চার পাঁচ দিন হয়ে গেল দেয়নি, তো একদিন বলার পরে রাত্রে বলতেছে যে আমি রাত্রে দিব, রাত্রেবেলা পিক দিল একটা, তার আগে বলে নি মানে জীবনে ফার্স্ট কোনো মানে মেয়েদের সাথে ওইভাবে চ্যাট করা, সেটা তার নাম হচ্ছে স্বর্ণা, আর ফেসবুক আইডিতে মনে হয় সাবিয়া স্বর্ণা নামই আছে। তো তার ডিটেল দেখলাম প্রোফাইলে, সে নরসিংদী সরকারিতে পড়ে, ম্যানেজমেন্টে অনার্স করতেছিল, তো তখন ও সেকেন্ড ইয়ারে ছিল, নিউ সেকেন্ড ইয়ার, আর তো এইভাবে কন্টিনিউ তার সাথে চ্যাট চলতেছিল, তো দুজনের মধ্যে দেখা হয়নি কখনো, জাস্ট ফেসবুক চ্যাটিং, মাঝে মধ্যে চাইলে ছবি দিত, আমিও দিতাম, তো ভালোই কাটতেছিল, কিন্তু তার প্রতি তেমন কোনো যে রিলেশনে যাব বা ওই ধরনের কোনো ইমপ্রেস ছিল না। তো হঠাৎ করে একদিন ডিসাইড করলাম যে এতদিন যাবত চেক করছি যার সাথে, তার সাথে একবার দেখা করি, এটা মেবি হচ্ছে রমজানের পরে, রমজান ঈদের পরে, লাস্ট রমজান ঈদের পরে, তো দেখা করলাম, মানে নরসিংদী আমি গেলাম ঢাকা থেকে, তো ও আসলো ওর কলেজের সামনে থেকে, তো ছবির মধ্যে আর বাস্তবে হচ্ছে তার ততটা মিল নেই, কিন্তু তাও আমি দূর থেকে তাকে চিনছি, অনেক দূর থেকে দেখো যে ওই হবে। তারপরে আমি সফট ড্রিঙ্কস আবার অনেকটা পছন্দ করতাম,
মিল নাই কি ভালো অর্থে মিল নাই নাকি মন্দ অর্থে মিল নাই,
মানে ভালো অর্থেই অ্যাকচুয়ালি তার মানে মোবাইলের যে ছবিগুলো দিত
তার চাইতে সামনাসামনি দেখতে অনেক সুন্দর,
তার চেয়ে আরো সুন্দর, অনেকটাই সুন্দর, এই জন্য কনফিউজড ছিলাম যে আসলে ওই কিনা। দেন আসলো, কথা বললাম, তো একটা জায়গায় ঘুরতেও নিয়ে গেল, জায়গার নামটা আমার মনে নেই, কিন্তু জায়গাটা এমন ছিল, একটা মন্দির ছিল, তখন আবার ভর দুপুর ছিল, প্রচন্ড গরম ছিল, এবং আমি আবার গরমটা সহ্য করতে পারি না, তো ওর কাছে ছাতা ছিল, ও তো ছাতার মধ্যেই ছিল, আমাদের রোদের মধ্যে ঘুরাইছিল, তো প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম একসাথে, কথাটা বলছিলাম, তো ওই দিন মোটামুটি দেখা করে চলে আসছি, অবশ্য আমি ওর অফার করছিলাম খাওয়ার জন্য যে আসছি এত দূর থেকে,
এক অর্থে ক্রিকেটে না গিয়ে কিন্তু ভালোই হয়েছে, গরমে যেহেতু অ্যালার্জি,
কিন্তু তাও খেলতে অনেক ভালো লাগতো,
কিন্তু সব জায়গায় তো ঢাকা স্টেডিয়াম পাবো না, রাইট, মানে ঢাকা বলতে উপরে কাভার্ড স্টেডিয়াম,
সেটার জন্য না,
আচ্ছা কামাললেও তো কাভার্ড স্টেডিয়ামে কেমনে লাগবে কেমনে হবে, মানে ওই অর্থে ভালো হয়েছে যে অ্যাটলিস্ট।
তবে ছোটবেলা দেখতাম যে যখন স্কুলে 7-8 পড়তাম তখন সকালবেলা হালকা কিছু নাস্তা করে দৌড় দিতাম মাঠে, সারাদিন খেলতাম। আর আমার আব্বা একজন পল্লি চিকিৎসক, আব্বা তো যখন বাড়িতে আসতো দেখতো তিনটা চারটা বাজে, আজকে স্কুলও যায় নাই, সারাদিন বাসায় হয় নাই, সারাদিন খেলতেছে, খাইও নাই দুপুরে, চারটা পাঁচটার দিকে লাঠি নিয়ে যেত মাঠে।
ওকে, বলছিলে যে যে জায়গায় ঘুরতে গেছো সেই সেই সময়কার কথা।
হ্যাঁ, দেন রোদ্রে অনেকক্ষণ মানে হাঁটলাম, তো একটা গাব গাছ, তো গাব গাছের নিচে একটা ব্যান রাখা ছিল, তো ওইখানে অনেকক্ষণ বসেছিল।
আচ্ছা গুরু, বসার গল্প না হয় একটু পরেই করি, কারণ নতুন আরেকটি ঘন্টায় আমরা পা দিতে যাচ্ছি। সো ওয়েলকাম করছি নতুন ঘন্টাকে, সো বন্ধু শুনতে থাকুন, নতুন ঘন্টায় আবারও ফিরছি সঙ্গে দিয়ে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১২টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। শুনছেন ঢাকা এফ এম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কিসে বাণী। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ১১টায়। সারা দেশ ব্যাপী শুনতে টিউন করুন ঢাকা এফ এম 90.4। ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
জি বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ নতুন আরেকটি ঘন্টা, আপনাদেরকে ওয়েলকাম করছি। আর বন্ধু, আবার আইটির উচ্চ গতি হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায়। মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ও ঢাকার মতিঝিল থেকে তিনজনকে ঢাকা এফ এম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গ্রহীতা স্বামীর কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর বন্ধু, আবার আইটি ফিচারগুলো তো আপনি জানেন, তারপরও যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি, বাফলেস ইউটিউব আপনি পাচ্ছেন অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই ফেসবুকে কানেক্টেড হয়ে যান, যাকে শুনছেন তাকে দেখার তো অবশ্যই ইচ্ছা আছে, তাই না? সো দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ করে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4, লিখলে পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজটা আপনি সিলেক্ট করবেন সেই পেজটি হল যে পেজ লাইকিং এর পরিমাণটি 336,000 প্লাস, সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন এবং প্রথম যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধু। আর বন্ধুরা যারা শেয়ার করছেন তাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ স্বপ্নের মতো আপনি কিন্তু হয়ে যেতে পারেন সেই লাকি উইনার, যে কথা বলতে পারবেন নেক্সট উইকে গুরু এতেশামের সঙ্গে। আসলে গাব গাছের আশেপাশে আমরা ঘুরছিলাম, দেখা যাক গাব গাছে কি হয়। তো বন্ধু, ফিরে যাচ্ছি আজকে আমাদের অতিথি বন্ধুর কাছে।
ওকে, আমি আর সময় নেই, সরাসরি যাচ্ছি আজকের অতিথির কাছে।
দেন ওই দিন ঘুরে তারপর হচ্ছে চা খেলাম, ওরে আবার ওই দিন অনেকগুলো চকলেট কিনে দিয়েছিল ফার্স্ট ডে। দেন ওই দিন চলে আসি, তো আসার পর তার প্রতি তেমন কোনো একটা ওই ধরনের ফিলিং ছিল না যে একটা মেয়ের সাথে রিলেশন বা হচ্ছে অনেক দূর আগায় যাবো, জাস্ট ফ্রেন্ডলি কথা বলতাম, কেমন আছো, হ্যাঁ হ্যালো ডিটেলস, মানে হচ্ছে এর বাইরে কখনোই কোনো কিছু করতাম না, কিন্তু ওর অনেকগুলো হবির সাথে আমার হবিগুলো মিলে যেত, ওনার ঘুরতে খুব পছন্দ করতো যেটা আমিও করতাম। তো দেন ঈদের পরে, রোজা ঈদের পরে ফার্স্ট মিট হয় যেটা, এর আমি প্রতি সপ্তাহে বাড়ি যেতাম। ভার্সিটি বন্ধ থাকত বৃহস্পতি শুক্রবার, তো প্রতি সপ্তাহে এমনিতেই বাড়ি যেতাম। তো গেলেই কেমন যেন ওর সাথেও কন্ট্যাক্ট করতাম আর এমনি হওয়া দেখা হয়ে যেত। আর ওর সাথে যখনই দেখা হইতো আমরা কোথাও বসতাম না, ম্যাক্সিমাম সময় হাঁটতাম রাস্তার মধ্যে, এবং ভর দুপুর বেলা দেখা হইতো। এর মধ্যে কয়েকবার নদীতে ঘুরতে গেলাম। আস্তে আস্তে ভালো লাগা জিনিসটা যেটা, সেটা শুরু হলো। কিন্তু সে তখন পর্যন্ত তার তেমন একটা ইয়ে ছিল না আমার প্রতি, জাস্ট সে ঘুরতে পছন্দ করতো, আমার সাথে ঘুরতো। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগতো, ম্যাক্সিমাম হচ্ছে যে তো সারাদিন ঘুরার পর আমি তাকে কোনোদিনও যে হাফ গ্লাস পানি খাওয়াইতে পারতাম, তাও পারতাম, কিছু খাইতো না আমার কাছ থেকে। প্রথম যেদিন চা খাইছিল আর কয়েকটা চকলেট নিয়েছিল, আমার 6 আগস্ট পার ডে, ওই দিন মনে হয় সেকেন্ড মিট করেছিলাম, তো আমার বার্থডে সে আমাকে কিছু একটা চকলেটও দিল না। আমি অবশ্য, আমার এক ফ্রেন্ড ছিল, তো ওই দিন ওর জন্য কতগুলো চকলেট নিয়ে গিয়েছিলাম শোনার জন্য। তো বাস স্ট্যান্ডে দেখা, আমি নসিন্দি যখন বাস স্ট্যান্ডে উঠবো তখন ওর ফোন দিয়েছিলাম আসার জন্য, তো কোচিং শেষ করে ও আসছিল, তো দেখা হয়, কিছুক্ষণ দাঁড়ায় কথাও বলি। ওইখানে একটা ঈদগাহ ছিল, ঈদগাহর পাশে বসে কিছুক্ষণ কথা বলি, দেন চলে আসি, ও চকলেট গুলো দিয়ে চলে আসি। ও আমার চকলেট থেকে আমাকে একটা চকলেট দিয়েছিল, যেটা আপনার বার্থডে গিফট। তো চলে আসে ওই দিন। এরপরে হচ্ছে যে আমার কাজিন আছে একটা, আমার খালাতো বোন, তো ওর সাথে জিনিসটা আমি শেয়ার করি, তো বলতেছে যে দেখো তোমার যদি ভালো লাগে দেন কন্টিনিউ করতে পারো। তো ভাবলাম যে ও আমার অনেক ক্লোজ, মানে আমার যতগুলা কাজিন আছে সবকিছু, সবার মধ্যে ও আমার সবচেয়ে কাছে, ওর সাথে সবকিছু শেয়ার করতো, ও লাইফে সবকিছু শেয়ার করতো। দেন ওরে বললাম যে তো একদিন কাজ করে, একদিন সময় করে চলো, ও ঘুরতে খুব পছন্দ করে, যে আমরা তিনজন একসাথে ঘুরে আসি। তো ওই দিন নসিন্দিতে ও আমরা দুজন যাই, ওর কোচিং শেষ করে আসে, দেন আমরা ট্রলার দিয়ে ঘুরতে যাই নদীতে, নসিন্দিকে চরের মধ্যে যাই। তো ওই দিন অনেক হাসছিলাম রৌদ্রের মধ্যে, হাঁটতে হাঁটতে একজনের পা ব্যথা হয়ে গেছে। তোরে জিজ্ঞেস করলাম যে, পরে দিন ঘুরে চলে আসার পরে আমার কাজিনকে জিজ্ঞেস করলাম যে, তো বলতেছে যে দেখ তোর যদি ভালো লাগে বা মনে হয় যে না আমার তোর পারফেক্ট, তুই করতে পারছিস, আমার কাছে ভালো লাগছে, খারাপ না। তো ভাবলাম যে আমার ছোট বোন আছে, তোর সাথে জিনিসটা শেয়ার করি। তো ও বিশ্বাস করতে যেত না যে আমি পছন্দ করছি, বা জিনিসটা ও বিশ্বাস করতে যেত না, বলতেছে যে মেয়ে হয়তো বা তোমাকে পছন্দ করে না, তুমি হয়তো একতরফা করতে পারো, কিন্তু মেয়ে সহজে ওকে পছন্দ করে না বা ওই ধরনের ঠিক হয় না। তো আমার বিশ্বাস হইতো না, আমি কথা বলতাম, তো আমার কাছে ছোট বোনের নাম্বারটা ওরে দিয়েছিলাম কথা বলার জন্য। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, ওদিক থেকে হচ্ছে যে ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মেয়েদের একটা প্রাইমারি স্কুল টিচার যেটা, ওটার একটা স্কোপ থাকে, তো ছোট বোন ওটাতে অ্যাপ্লাই করে, নসিন্দিতে সিট পড়ে। তো ওদিন আমি ওকে নিয়ে যাবো, ওদিক দিয়ে স্বর্ণাকে বলে রাখছিলাম যে তুমি আসো, মারিয়াকে মারিয়ার সাথে মিট করে দেব। যাওয়ার কিছুক্ষণ আগে, এক ঘন্টা আগে, মা জিদ করতেছে যে মাও যাবে, মানে এমন ভাবে বলতেছে যে নিয়ে যেতেই হবে। তো বাধ্য হয়ে নিয়ে যাইতেই হইলো, কিন্তু যেহেতু মা যাবে তো আজকে মার সাথে পরিচয় করে দেব। তো গেলাম, অনেকক্ষণ বসা ছিলাম, মানে হলের সামনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো ওর কোচিং শেষ করে আসছে, তো মারিয়া হলে ঢুকে গেল, আমি আর মা বসা ছিলাম নসিন্দি সরকারি কলেজের ভবনে, তার মধ্যে ও আসছে। তো মা জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বলতেছিস বারবার, কে বলছে, মারিয়ার ফ্রেন্ড আসতেছে, মারিয়া তো পরীক্ষা দিচ্ছে এই জন্য দেখা করতে আসছে। তো ওই দিন মার সাথে পরিচয় করাই দেই, তো মা জিনিসটা বুঝতে পারে। যখন বাড়িতে গেলাম তখন বলতেছে যে, মায়ের জিজ্ঞেস করতেছে ছোট বোনকে যে তোর কেমন ফ্রেন্ড? এই পর্যন্ত তো কোনোদিন শুনি নাই নৌসিন্দিতে তোর কোনো ফ্রেন্ড আছে, আর তাছাড়া নৌসিন্দিতে তোর কোনো যাতায়াতের ব্যবস্থাও নাই, কারোর সাথে আমাদের কোনো রিলেটিভও নাই। তোর ফ্রেন্ড কই থেকে আসলো? মানের মায়ের মনে একটু তো তেমন ভাবে নেয় নাই। আমার যে কাজিন ছিল ও আবার ওর মাকে বলে দিছিল যে এরকম একটা মেয়ের সাথে ওর রিলেশন আছে। তো মা আমার একদিন বলতেছে যে দেখ এরকম এরকম হঠাৎ করে কিছু না কিছু করিস না, ভালো লাগতেই পারে, পড়াশোনা শেষ কর, পড়াশোনা শেষ করে যা করা করিস। তো মারে বললাম যে না এখন কিছু করব না। তা আমাদের মধ্যে কথা হচ্ছে, মাঝে মাঝে দেখা হয়, তো চলছিল এভাবে ভালোই চলছিল। তো এখন চলতে চলতে একদিন ওর প্রপোজাল আসে, প্রায় যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, মেয়ের প্রপোজাল আসে গ্রামে যেহেতু নসিন্দিতে। এভাবে একদিন দেখা করতে গিয়ে আমাদের রিলেশনটা একটু অন্য ধরনের ছিল। আমরা কেউ কখনো একসাথে কোনো গাড়িতেও বসিনি, মানে রিক্সায় করে ঘোরা, তারপরে হচ্ছে যে এতদিন যাবৎ প্রায় 6-7 মাস যাবৎ একটা মেয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং, ঘুরতে গেলাম 7-8 বার, তারপরে নিজে এমনিতেও মিট করলাম অনেকবার। তো আমরা কেউ কখনো মানে কারোর সাথে রিক্সায় পর্যন্ত বসি নাই, কেমন জানি আনিজি লাগতো। তো লাস্ট যেদিন হচ্ছে যে মানে দেখা করতে গেলাম সাথে, ওই দিন সন্ধ্যা হয়ে গেছিল, আমি আবার ঢাকায় ব্যাক করব। ওই দিন ফার্স্ট ওর সাথে রিক্সায় ওঠা, ওর বাসা পর্যন্ত গেছি, বাসার সামনে পর্যন্ত। তো বলতেছে যে আই আপনি আমার পিছন পিছন আসেন, তখন পর্যন্ত সে আমাকে আপনি করে বল। আমরা এখন মানে তিনি পর্যন্ত আসিনি
রিক্সায়, বসতে লজ্জা করলো না একটু?
হ্যাঁ, আমরা দুইজন দুই সাইডে বাঁকা হয়েছিলাম, দুদিকে কাছে
আসলে ঠিক শেষ পর্যন্ত বাঁকা হয়ে থাকতে পারছো তো, লাইক ইদানিং তো রাস্তাঘাটের অবস্থাও তো একটু প্রবলেম।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু হচ্ছে
মানে রিক্সা
আমার নিজের কাছেই আনন্দ লাগতেছে, আমি ওরে বলছি রিক্সা ওঠার জন্য,
সেটাই বলছি।
কিন্তু পরে নিজের কাছেই জানি কেমন জানি নার্ভাস ফিল করতেছিলাম যে রিক্সায়।
নার্ভাস হওয়ার মতোই ব্যাপার, একটা একটা ম্যাচিউর ছেলে বললে ভালো শোনায়, বাট এই প্রেক্ষাপটে ডাঙর ছেলেটা শব্দটা পারফেক্ট যায়। একটা ডাঙর ছেলে যদি হঠাৎ একটা মেয়ের পাশে বসা যায় তাহলে তো একটু লজ্জা লাগবে, এটাই স্বাভাবিক। এবং বাঁকা হয়ে বসলা নিজেকে কি সেভ করতে পারছো পুরোপুরি? কারণ রাস্তাঘাট ভালো না, আর রিক্সা ইদানিং কালে ওরা স্পেস খুব ছোট করে বানায়।
হ্যাঁ না, নসিন্দি রিক্সাগুলো মোটামুটি এখন আছে ঢাকা শহরের মধ্যে, তো ছোট না,
এত ছোট না যে ওইখানেই বাঁচা। সো ফাইনালি আলাদা ভাবে থাকতে পারছো, রাইট?
হ্যাঁ। তারপর তখন পর্যন্ত হচ্ছে যে কেউ কাউকে কখন মানে তখন পর্যন্ত আমরা সরাসরি কেউ কাউকে পছন্দ করি কথাটা বলা হয়নি। আমি জাস্ট ফেসবুকের মাধ্যমে বা ফোনে SMS এ কয়েকবার জানতে চাইছি।
তখনও কি বডির স্পেস এরকম ছিল, এরকম চওড়া কাঁধ, ডেল্টয়েড মাসল, বাইসেপ এগুলো ছিল কি না পরে? এগুলো
বেশি ছিল,
আরো বেশি ছিল। তাহলে কেমন বেকায় নিজেকে সামাল দিলাম, বুঝলাম না, যাই হোক শুনি। তারপরে তারপর
পরে হচ্ছে দিন দেখা করে চলে আসি। তো পরে একদিন এটা পরে আরেকদিন দেখা হয়, সেটা হচ্ছে লাস্ট হয় যে আমার কাজিনের বিয়ে হয় নসিন্দিতে। তো ওর হাজবেন্ড ছিল এখানে, তো অনেকদিন সাথে হচ্ছে ওর বিয়ে হয়েছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, ওর সাথে ওর এখানে যাওয়া হয়নি,
রিক্সায় ওঠার তো কোনো ব্যাপার ছিল না।
আচ্ছা, পরে হচ্ছে গেলাম ওদের বাসায়, মনে হয় 8-10 মিনিট ছিলাম। ওর হাজবেন্ড
বাসায় নাই
ছিল, আমাদের জন্য কোক আনলো, কলা মানে চানাস্তার ব্যবস্থা করলো, আমরা খেয়ে চলে আসছি।
সন্ধ্যা হয়ে গেছে
না, তখন বাজে মনে হয় 3টা। ওর সাথে ম্যাক্সিমাম সময় দেখা হয়তো আপনার 12টা 1টা এই টাইমগুলোতে, কারণ ও কোচিং থাকতো 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত। তো কোচিং এর পরে ও ভার্সিটিতে ফ্রেন্ডের সাথে,
তারপরে ওখান থেকে বের হয়ে গেলে,
ওখান থেকে বের হয়ে আমি চলে আসছি আমার মতো করে, ওর বাসায় চলে
গেছে।
আমি চলে আসছি বাসে, ঢাকায় চলে আসছি,
ও রিক্সা উঠোনি?
না, ওইখান থেকে ওর বাসা কাছে, হাইটা চলে গেছে, আমি রিক্সায় চলে আসছি। তো ওই দিন হচ্ছে ফার্স্ট ও আমাকে আই লাভ ইউ বলছে।
কিভাবে?
আমি ওর ফোনে অনেকবার বলছি বলার জন্য, তো ও বলে নাই, বলছে যে না আমি এটা বলতে পারবো না। না বললে আমি অনেক ভাবে বললাম যে এনিহাও বলতেই হবে। পিছনে যায় বলছে একবার, সামনে সামনে না পিছনে
যায়। বাসা থেকে বার হওয়ার পরে, কাজিনের বাসা থেকে বার হওয়ার পরে
রাস্তার মধ্যে,
রাস্তাতে তুমি রিকোয়েস্ট করছো, রাইট?
হ্যাঁ।
কি বলছো ওকে, কি বলে
যে কি কথা ছিল, কি যেন বলবে? তো বলতেছে যে আচ্ছা বলবো তো, আপনি তো চলে যাচ্ছেন না, আপনি তো আছেন, পরে ফোন দিয়ে বলবো। দেন অবশেষে মানে পিছনে যায় আস্তে করে বলছে, আমি কি চোরের মতো ভিক্ষা দিলাম, মানে একটা বলে ফেলছে আর কি, যে চোরের মতো কি আমাকে ভিক্ষা দিলাম নাকি? তো বলতেছে ও আবার একটু রেগে গেছে।
মানে কিভাবে বলছে পিছনে গিয়ে, মানে কোন কথার প্রেক্ষিতে বললো ফাইনালি?
মানে ফোনে কথা হয়েছিল যখন রাত্রে,
তা তো হয়েছিল, বারবার তুমি বলছো যে কথা ছিল কি বলার বলছো না কেন, তারপর কোন কথা প্রেক্ষিতে ফাইনালি বললো?
তো যেহেতু ও কথা দিছে যে মানে বলবে, আমাকে প্রমিস করছিল বলবে, আর ও প্রমিস করলো রাখবে, সেই ক্ষেত্রে বললো আর কি।
পিছনে গিয়ে কিভাবে বললো
যে আই লাভ ইউ, এই কথাটাই শুধু বলছিল, ধরেও না। মানে তখন ফিলিংসটা একটু মানে কেমন যেন ছিল আমার, আমি আসলে
কেমন এগুলো বোঝার জন্যই তো বসে আমি রাত বিরাতে, কেমন ছিল
মানে মনে হচ্ছিল যে আমি অন্য একটা জগতে চলে গেছি,
মানে পৃথিবীতে নাই
আছি, মানে হচ্ছে মনটা যেন নাই,
মানে মানুষ পৃথিবীতে মন গেছে চাঁদে এরকম,
হ্যাঁ এরকম কিছু একটা। দেন
আর কি কি মনে হচ্ছিল?
তো পরে বললাম আরেকবার যে বলছো, সরাসরি সামনে এসে বললো। ও বলতেছে যে আমি তো বললাম, পিছন থেকে হলেও বললাম, আপনি তো একবার বললেন না এ পর্যন্ত। তো ওই দিন আর তেমন কথা হয় নাই, কারণ ওর বাসা, ওর মা বারবার ফোন দিচ্ছিল বাসায় চলে যেতে, তো ও চলে গেছে বাসা। ওইটাই ছিল আমাদের ফার্স্ট মিট, আই মিন লাস্ট মিট। এরপরে ওর প্রপোজাল আসে প্রায়ই, তো ওর আব্বুর মেবি কোন কলিগের মানে মাধ্যমে একটা রিলেশন আসে, যেটা হচ্ছে ছেলে সাব ইন্সপেক্টর পোস্টিং হচ্ছে সিলেটে। দেন ছেলের বোন, ছেলে মনে হয় একবার আসছিল, তো ওরে দেখা পছন্দ হয় ওদের। এর মধ্যে এর আগে যখন মিট হয়েছিল আমাদের মধ্যে, তো একদিন ফার্স্ট যেদিন আমার ও মানে আমি বসেছি, ও বসেছিল, আমি ওর সামনে দাঁড়াইছিলাম, এরপরে সামনে বসছি আমি, বসেছিল, আমি ওর চোখের দিকে তাকাইছিলাম। ও ম্যাক্সিমাম সময় আমার সাথে দেখা করতো, বোরকা পরে দেখা করতো, শুধু চোখ দুটো দেখা যেত, তো তাকাইছিলাম। কিন্তু ওর চোখ দুটো কেমন জানি ভারী ভারী মনে হচ্ছিল, চোখে মনে হয় কিছু পড়ছে বা চোখে পানি কাঁদতেছে এরকম কিছু একটা। জিজ্ঞেস করলাম কেন, ওরা বলতেছে যে আসলে আমাদের লাস্ট ফিনিশিংটা কি হবে। তো আমি তা ওই দিনই ওরে বলছিলাম যে যত কিছু হোক এনি হাও তুমি আমার হবা। দেন ওই কথাটা বলার পরে ও কায়দে ফেলছিল। পরে আসলে ওই দিন থেকে ওর প্রতি আমি বেশি দুর্বল হয়ে যাই জিনিসটা আসলে। পরে কথা বলতে থাকি ওরকম, দেন যখন ওর প্রপোজাল যেটা আসে, তো ওর মা ওকে জিজ্ঞেস করে, ও সব প্রপোজাল না করে মানে ওর পছন্দ হয় না বা কোনো একটা এক্সকিউজ দেখায়, তোর মা জিজ্ঞেস করতেছে যে তোর কি কোনো পছন্দ আছে কিনা, থাকলে বল আমাদের। দেন তার মা তো বলতেছে যে আমি এখন বলবো না, আমি তোমাকে রাত্রে বলবো। আর আব্বু যখন মসজিদ নামাজে চলে যাবে, এসে নামাজ পড়তে, আব্বু থাকলে তো ঝামেলা হইতে পারে, এই জন্য হচ্ছে বলতেছে যে রাত্রে বলবো, রাত্রে জানাবো। তো আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আম্মু তো এরকম এরকম জানতে যাচ্ছে, আমি কি বলবো? তো বললাম যে বলে দেবো, সমস্যা কি? তো সাহস করে বলে দিছে যে আমার পছন্দ আছে, আমি একজনকে পছন্দ করি। তো বলার পরে কিছু বলে নাই, চুপচাপ ছিলেন। আব্বু যখন আসলো, আবুর সামনে ডেকে নিয়ে গেল, দেন ওর মোবাইল সবকিছু, মানে ওর যা যা যোগাযোগের মাধ্যম ছিল সব নিয়ে গেছে। দেন সে মানে একটু টিপটা টেপে বলতে পারে, সে টাকা জমাইত, ওর মা বাবা যাই দিত জমাইত, ওর জমানো টাকা পর্যন্ত সব নিয়ে গেছে। আর ওরে হচ্ছে ওর সাথে তো যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, মাঝে মাঝে কোচিং এ গেলে দেখা যেত যে মাঝে মধ্যে এক মিনিট কথা বলতে পারতো, সেটাও তার মা কিভাবে যেন জানা গেছে যে তার বান্ধবীর মোবাইল দিয়ে কথা বলে, সেটাও বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের মধ্যে ডিস্টেন্স ছিল প্রায় দু মাস, যে কারোর সাথে কথা হইতো, মানে কথা হইতো কখন যখন সবাই ঘুমায় যাইত, ছোট ভাই ছিল একটা, ও ডিপ্লোমাতে পড়ছে, তো ও যখন ঘুমায় যেত তার মোবাইল নিয়ে সে কিছুক্ষণ দুই এক মিনিট যে আমি ভালো আছি, আপনি টেনশন করেন না, কিছু হবে না, আমি আছি।
তোমার কি অবস্থা তখন?
আমার তখন আমি আমার আমি তো একটা মেসে থাকি, মানে ঘুম খাওয়া দাওয়া টোটালি অফ, ঘুমাইতে পারতাম না, ক্ষুধা লাগতই না।
ঘুমাইতে গেলে কি হইত?
টেনশন আসতো শুধুই, কি নিয়ে টেনশন করতাম তাও বুঝতাম না, যে মানে একজনকে পছন্দ করলাম সেও চলে যাবে বা এই ধরনের টেনশনগুলো বেশি কাজ করতো।
আর খাওয়া ক্ষুধা লাগতো না?
ক্ষুধা লাগতো না, মানে ক্ষুধা লাগতো বলতে খাইতে মন চাইতো না, খাইতে পারতাম না। তো আমার যে মেসে ছিলাম এখানে বড় ভাই ছিল, ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাইয়া বলতেছে যে দেখো তুমি যদি মনে হয় যে তুমি তাকে পছন্দ করো, মন থেকে পছন্দ করো, তাকে হারালে তুমি কষ্ট পাবা বা তাকে তোমার দরকার, তাহলে দুইটা অপশন আছে, হয় তাকে তুমি তোমার মা বাবাকে বলো, মা বাবাকে বলে একটা ব্যবস্থা করো, আর যদি মনে করো যে না তোমার তাকে যে কোনো ভাবে তাকে তোমার পাইতে হবে, তাহলে বিয়ে করো। এটা যাচ্ছে এমনি ফ্রেন্ডলি ভাবে আমাকে, বড় ভাই কিন্তু ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, মানে জাস্ট একটা উপদেশ যে মানে শেয়ার করলো আমার সাথে যে জিনিসটা তুমি করতে পারো। তো দেখি যে আমার অবস্থা আসলে দিন দিন করুণ হয়ে যাচ্ছে।
আমি কিরকম করুণ?
রাইতে রাত্রেবেলা সারা রাত্র জেগে থাকতাম,
একদম
সারা রাত্র জেগে থাকতাম যে সে কখন ফোন দিবে, সারা রাত্র অপেক্ষা করতাম, যদি চোখটা লাগেও যেত তাও মোবাইলটা কানে থাকতো, একটা মিস কল আসলো আমার ঘুম ভেঙে যেত, এরকম ডাকতে থাকলাম প্রায় এক মাস। মাঝে মধ্যে কথা হইতো দশ মিনিট পনেরো মিনিট বা দুই মিনিট দু তিন দিন পর পর।
কেমন লাগতো যখন ফোন দিত?
মানে যখন ফোন দিত কথা বলতাম বলতে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না।
কিরকম দুনিয়ার খেয়াল না থাকে?
মানে তার সাথে আমার কথা বলতে হবে।
তুমি মেয়েদের কোনো ইন্টারাকশন কখনোই পাওনি রাইট ছোটবেলা থেকে? আমার তো মনে আছে প্লে গ্রুপে নার্সারির আগে আমি একটা মেয়ের রং পেন্সিল চুরি করে দিতাম, পরে বুঝছি ওটা আমার ছোটখাটো একটা পেন ছিল। কখনো মেয়েদের ইন্টারাকশন পাওনি?
ওই রকম ছিল না, যখন মানে আমি যখন ক্লাস নাইনে পড়ি নিউ টেনে তখন সাইকেল দিয়ে স্কুলে যেতাম, স্কুল থেকে আসার পথে মানে আমরা ওই রাস্তাটা অনেকটুকু খোলা জায়গা, অনেক সুন্দর জায়গা, ম্যাক্সিমাম হচ্ছে বিকালবেলা ওখানে মানুষ আড্ডা টাড্ডা দেয়।
প্রেমের সিনেমাও দেখতে না?
হ্যাঁ ছবি দেখতাম, প্রচুর ছবি দেখি।
অনেক নায়িকাদের প্রেমে পড়তে না?
না,
আমি তো কতদিন ববিতা
আমার অ্যাকশন অ্যাকশন মুভিগুলো ভালো লাগত, অ্যাকশন জিনিসগুলো সবচেয়ে ভালো লাগত।
আমার মতো একটা কিট্টু তার প্রথম ক্র্যাশ ছিল ববিতা ম্যাম, কতদিন তাকে চিন্তা করেছি যে প্রেমিকা হলে এরকমই হওয়া উচিত, লুক এমন হওয়া উচিত, এরকম ছোটখাটো প্রেমে পড়নি কখনো?
এমনি ভালো লাগা ছিল, যেমন নায়িকা বিভিন্ন মুভিতে নায়িকাদের দেখলাম, বিশেষ করে তার চোখগুলো মনে হয় ভালো লাগে চোখের প্রতি।
এই গানের নায়িকার
এটা হচ্ছে মাধুরী।
ওকে, যাই হোক, যখন পছন্দ মেয়েদের ইন্টারাকশনের সুযোগ এভাবে হয়নি তোমার?
তেমন একটা হয়নি,
মন মানত না, রাইট?
না,
ঘুম আসত না, লিটারেলি একদম জেগে থাকা,
সারা রাত জেগে থাকতাম।
সহজ সরল ছেলে তুমি। আসলে কি তুমি এরকম নাকি অভিনয় করতেছো আমার সামনে? কাঁপতেছ তো দেখি একটু, তুমি কাঁদো এরকম নাকি ইউ আর ইন অ্যাক্ট?
অভিনয় জিনিসটা আসলে কখনো করিনি।
না, এরকম দেখে মনে হচ্ছে তোমাকে। আসলে কি তুমি র এরকমই, ম্যাটেরিয়ালটা এরকম, তাই আমি অবাক হচ্ছি। এরকম একটা ছেলে আমি দেখেছিলাম গত দুই তিন দিন আগে একটা প্রোগ্রামে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, ছেলেটার নাম তীর্থ। আই জাস্ট ইমপ্রেসড। এবং আমি বলি যে জেনারেশনকে নিয়ে অনেকে অনেক বাজে বাজে কথা বলে, অনেকে বলে যে দেয়ার চিট প্রবলেম, অনেক কিছু, বাট এটা যে কত বেশি সরল ভেতরে ভেতরে, এদের কাছে না গেলে, এদেরকে এক্সপ্লোর না করলে বোঝা যায় না। তো নর্মালি তুমি এমনই স্যার রোখো না, কি কইলে আমারে, আমার মতো চাম্পুকে তুমি স্যার কইলে নি?
আসলে আমি
মেয়েদের হাত ধরনি কখনো?
হ্যাঁ, হাত ধরেছি।
মানে তোমার প্রেমিকা বাদ দিয়ে?
কাজিনদের সাথে তো অনেক দুষ্টুমি
করতাম। ওইটা না, ভালোবাসা ইন্টেনশন থেকে এসে কখনো হাত ধরানি, কখনো পাশে বসে যে বসনি, কখনো ফ্ল্যাট করনি, কখনো আমার মতো এরকম প্রীতি কথা বলনি?
মজা করতাম, অনেক মজা করতাম।
চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, বলনি এরকম কাউকে?
মারতে পারতাম না
কো কি মিয়া, তোমার তো জীবনটা মিথ্যা দেই। একদম আমি তোমার মতো ছেলে বা তোমার মতো মানুষ বা তোমার মতো অনুভূতির খোঁজে সবসময় নোংরা জায়গাতে, খনির মধ্যে ঢুকতে পছন্দ করি, কারণ আমি জানি যে পশ এরিয়াতে এরকম খাঁটি সোনা পাওয়া যায় না। এই জন্য আনসেন্সার্ড, যেগুলো ডার্ক জায়গা, যেগুলো সত্যিকারের খনি, সেখানে এরকম হীরার দেখা মেলে। এরকম থাকতে পারবা নাকি?
নিজের কাছে খুব অবাক লাগতো যে আমার সাথে তার আর প্রায় আট নয় মাসের রিলেশন, আমরা 14-15 দিন ঘুরতেও গেছি,
হাত ধরনি,
দুইবার হাত ধরেছি। একবার যেদিন কাঁদছিল, প্রথম যেদিন কাঁদে দিছিল,
কি হাত ধরছো?
জাস্ট এটুকু হাতে ধরেছি,
হাতে তাও অংশ বিশেষ,
আঙুলটুকু।
তাও তো হাত ঘামা ছিল মনে হয় তোমার টেনশনে?
ওর হাতও ঘামা ছিল।
কথা হচ্ছে আমি জানলাম কেমনি।
পরে হচ্ছে আরেকদিন,
তুমি কি সত্যি এরকম? না, ভালো করে বলো ভাই, আমাকে মিসগাইড করো না। আমি কিন্তু আমি সত্যি, ওই যে বললাম যে ছেলেটার কথা বললাম, ওর সাথে অনেক রিলেট হচ্ছে তোমার পার্সোনালিটি।
দুষ্টামি করি, অনেক দুষ্টামি করি, যেমন মানুষের গ্রামে যখন যাই সব ফ্রেন্ডদের নিয়ে।
মানসিক ভাবে তুমি এরকমই, রাইট?
হ্যাঁ, অনেক গাছের ফল টল চুরি করা, মানে হচ্ছে ওদের সব, অনেক গ্রামে যেরকম দুষ্ট ছেলে থাকে ওগুলো সবই করতাম।
তো ওই এক মাস রাতে ঘুমাওনি?
দুই মাস
ঘুমাওনি রাতে।
দুই মাসের মধ্যে প্রথম বেশি খারাপ লাগতো,
আর যখন ফোন আসতো
যখন, তখন তো ব্যাকুল হয়ে যেতাম যে তার সাথে আমার কথা বলতে হবে। এনিহাও আমি সবসময় ফোনে 200-300 টাকা রাখতাম।
কথা বলতে যখন কেমন লাগতো? অনুভূতি গুলো কেমনই?
অনুভূতি হচ্ছে
মানে পাগল হওয়া টাইপ, মানে মরে যাওয়া টাইপ, কেমন একটা
মরে যেতে,
ব্যথা ব্যথা, ভালো লাগার চোটে, এরকম টাইপ না? কেমন
মরে যেতে মন চায়নি কখনো, মরে যাওয়া,
মরে যাওয়া মানে ভালো লাগার মরণের কথা?
হ্যাঁ, তা ঠিক আছে, ভালো লাগার মরণে মরে যেতাম।
ওর আব্বা কই তো বাতায় এই প্রেমের গানটা দিত, আজকে আমি প্রেমে একদম মানে বুধ, মানে একদম মারা যাওয়া টাইপ অবস্থা, মনে হচ্ছে সুন্দর একটা হার্ট অ্যাটাক নিয়ে মরে যায়। খুব দারুণ একটা গান, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত অন্ধ থাকে, ওয়েল কোরিওগ্রাফড, দারুণ একটা গান, ওর আব্বা কই তো বাতায় এই গানটা। এই গানটা শুনি আর তোমার এই প্রেমের যে মিস করার অনুভূতি বলছো, এটা তুমি যে গল্পটা বলছো জানো, এবং তুমি যে কথাগুলো বলছো, এই অনুভূতিগুলো আমাদের 90s এর সময়েও দেখেছি, বাট তারপরে পথ পরিক্রমে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে। এখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে এই লাভ আছে, এই ভালোবাসা আছে, এটি আমার মনে হয় না বহুদিন পর ওই ফ্লেভারটা তোমার মাধ্যম দিয়ে পাচ্ছি।
অ্যাকচুয়ালি আমি যে ফ্রেন্ডের সাথে থাকি, আমরা তো মানে একই সেশনের 6টা ফ্রেন্ডের সাথে থাকি, মানে তারা কখনো বিশ্বাস করতো না আমার কথাগুলো।
সেটাই,
মানে এবং তোরে দ্বারা এটা সম্ভব কেমনে?
এবং এবং এই ভালো লাগার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ভালো লাগাটা মিশে আছে। আমারও তাই মনে হয় যে প্রেমের কথা তুমি বলছো,
ওরে হচ্ছে আপনার যখন ফোন আসতো বেশিরভাগ ফোনই আসতো দুইটার পরে, দুইটা তিনটার দিকে।
তুমি তো জেগে আছো, রাইট?
আমি শুই তো আমি দুইটার পরে,
যদি ফোন মিস না যায়।
হ্যাঁ,
আমরা হয়তো সময় এরকম একটা চিঠির জন্য ওয়েট করতাম। তুমি যে কথাগুলো বলছো একদম মিলে যাচ্ছে।
ও মাঝে মাঝে বলতো যে আমি যখন ফোন দিব তখন তখন একদিন হচ্ছে যে এরকম হয়েছে, ও ফোন দিছে, আমার ফোন একটু প্রবলেম ছিল, তো প্রবলেম ছিল তো কথাগুলো কথাগুলো হচ্ছে কেমন জানি আটকে আটকে আসতেছিল, এত রাগ লাগতেছিল, আমি নিজের আর কোনো ভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না, তো মোবাইলটা ভেঙে ফেলি। তখন তো আরেক প্রবলেম দাঁড়ায় গেল যে এনি হাও হচ্ছে তার সাথে তো কথা বলতে হবে, তো ফোন একটা কিনি, এটা এখনো আছে, এটা এখনো ভাঙি নেই। পরে এরকম কথা হইতে থাকলো, তো লাস্ট আমাদের মধ্যে প্রায় দেড় থেকে দুই মাসের মতো ডিস্টেন্স, তার সাথে আমার কোনো কথা নাই, সরাসরি কোনো কথা হয়নি, জাস্ট কথা হয়তো ওই যে রাত্রে দুইটার পরে দুই মিনিট তিন মিনিট, এর বেশি কথা হইতো না। আর হইলেও কিছু বলতে পারতাম না তখন, জাস্ট ওর কথাগুলো শুনতাম। আর ওরে মানে আমিই কথা বলতাম, আমার কথা আমার সব মনের মানে যে মনের মধ্যে যাচ্ছিল আমি সব বলে দিতাম ওরে। তো হচ্ছে এরকম চললো দুই মাস, তোর ফ্যামিলি থেকে ওরে অনেক ধরনের প্রেশার দিচ্ছে যে তুই যত কিছুই করস ওই ছেলে তো কোনোদিনই হবে না। আর ওর মা হচ্ছে যে আমি যদি প্রধানমন্ত্রীর ছেলে হয় মেয়ে আমার কাছে দিবে না। তো এদিক থেকে মানে আমার ফ্যামিলিতে তেমন, এর মধ্যে মা জানতো যে একটা মেয়ের সাথে রিলেশন আছে, ছোট বোন জানতো, আর তেমন কেউ জানতো না। তো হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বললো কি যে আপনি কি কালকে নসিন দিতে আসতে পারবেন, এটা হচ্ছে নভেম্বরে 31 তারিখ রাতে। আমি বলছি কখন আসতে হবে, যে আপনি সকালে আসেন আইসা আমার মা বাবার সাথে কথা বলেন। জিজ্ঞেস করলাম কেন, বলছে আপনার আসতে বলছি আপনি আসেন আইসা কথা বলেন। বলে বলতেছে যে কেন আপনি আসেন, দেন
এই কেন আনসারটা না আমরা একটু পরে শুনি, ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। সে বন্ধু সঙ্গেই থাকুন, কেন আনসার তো অবশ্যই আমরা জানবো বিরতির পর।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কেশেবান। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সারা দেশব্যাপী শুনতে টিউন করুন ঢাকা FM 90.4। ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ
জীবন্ত শুনছেন ভালোবাসার বাংলাদেশ সীমা রয়েছে আপনারই সঙ্গে। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখবেন এবং সার্চ করলে পেয়ে যাচ্ছেন যে পেজটির লাইকিং এর পরিমাণটি 3,36,000 প্লাস এবং প্রথম যে পোস্টটি রয়েছে সেই পোস্টটিতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বন্ধু আমার আইটি উচ্চগতি হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায় মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে 3 জনকে ও ঢাকার মতিঝিল থেকে 3 জনকে ঢাকা FM এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গ্রহীতাদের সামনে কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর বন্ধুর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব পাচ্ছেন, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 ফ্রি রিয়েল IP অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। এবং বিস্তারিত জানতে কল করুন 09611333777 এই নাম্বারে। আমরা কেনর একটা অ্যান্সার খুঁজছিলাম তাই না? তো আবারও ফিরে যাচ্ছি আমাদের বন্ধুর কাছে।
তো জিজ্ঞেস করলাম যে কেন, তো বলেছে আপনি আসেন এসে আব্বুম্মার সাথে কথা বলেন, বইলে ফোন রাখা দিল, SMS দিল যে আমি একটু পরে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি। তো রাত্রে মনে হয় 12টার পরে ফোন দিয়েছে আমাকে, তখন তার কোনো মোবাইল নাই, তার ছোট ভাইয়ের মোবাইল, ছোট ভাই যখন ঘুমাইছে তখন ওই মোবাইল চুরি করে ফোন দিছে। পরে কথা বললাম, আমাকে যাইতে বলল, তো আমার ফ্রেন্ড ছিল দুইটা, তো ওদের বললাম যে পরদিন আমার আবার ভার্সিটিতে এক্সাম ছিল, আমি এক্সাম দিব না, তুই তোরা এক্সামটা শেষ করে তোরা একটু নসিন দিয়ে আসিস, তোর সাথে কথা আছে, কাজ আছে আছে। তো তোরা বলতেছে যে ওই দিন আবার বাসা শিফট করব, যে বাসায় থাকতাম বাসা শিফট করব, তো আমি চলে গেছি ওর সাথে দেখা করতে। যাওয়ার পরে বলছে যে তুমি, আমি তোমার আব্বু আম্মু তো কখনোই মানবে না, যেহেতু এর আগেও বলা হয়েছে তোমার আব্বু আম্মু কখনো মানবে না, তুমি এনি হাও বাসা থেকে বের হো, তারপর যা বলার কথা দুজন সরাসরি সামনাসামনি বলি। তো আমি যা, ওর ছোট ভাই কলেজে চলে যাবে 10:30 মধ্যে বের হয়ে যায়, ওই দিন আমি তো 10টার আগেই চলে গেছি, যা বসে আছি চাস্টেলের মধ্যে, মানে কারোর জন্য অপেক্ষা জিনিসটা যে কত যন্ত্রণাকর ওই দিন বুঝতে পারছি। মানে 2টা ঘন্টা ওয়েট করতে আমার মনে হয়েছে যেমন আমি 1টা বছর বসেছিলাম এখানে। সকালবেলা নাস্তা করছি, আমি সকালবেলা সাধারণত পরোটা খাইতে পারি না, তো যে দোকানে বসছি ওই দোকানে পরোটা ছাড়া কিছু ছিল না, 1টা ডিম 1টা পরোটা 1 ঘন্টা লাগছে খাইতে আমার, পানি দিয়ে টিট করে গেলে। তো বারবার SMS দিচ্ছি, ফোন দিচ্ছি যে তুমি কোথায় আর কতক্ষণ লাগবে, তোমার কতক্ষণ লাগবে, নাইম তো এখনো বাইর হয়, ছোট ভাইয়ের নাম নাইম, নাইম তো এখনো বের হয় নাই। তো যখন নাইম চলে গেল আমাকে বলছে যে আপনি একটু বাসার সামনে আসেন, এর আগে যেদিন ফার্স্ট একবার গিয়েছিলাম আমার মনে আছে বাসা ঘন্টা। তো বাসার সামনে যাওয়ার পরে একটা রিক্সা পাইলাম, দাঁড়াবেছি রিক্সা, বলতেছে মামা কোথাও যাবেন, বলছি মামা একটা কাজ আছে, একটা কাজটা করে দিতে পারবা, তুমি এখানে দাঁড়াবা, একজন আসবে, তুমি যা চোখে নিয়ে চলে আসবে। তো আমি বাসার সামনে গেলাম, রিক্সা ওর বাসার পিছনে দাঁড়াইছিল, তো ফোন দিতেছে, বলতেছে যে আমি যে বের হবো তো বের হতে পারবো না, কারণ আম্মু আমার বাসা থেকে বাইর হওয়া নিষেধ, আম্মু ছাড়া কখনো বাইর হতে দিবে না, সাথে কেউ না থাকে। তো আপনি এক কাজ করেন, জালনা দিয়ে আসেন। তো জালনা দিয়ে ওর ব্যাগটা দিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে শুধু একটা বোরকা ছিল আর কিছু ছিল না। তো জাস্ট এমনি বাসায় যে জামা এমনি নর্মাল যা ড্রেস পরা ছিল, তো বাইরে চলে আসে। তো আমরা নদীর পাড়ে যাই বসে আছি, যখন বের হয় 12:30টার দিকে, তো আমরা 4টা পর্যন্ত বসেছিলাম, আমরা ডিসিশন নিতে পারছিলাম না আমরা আসলে কি করব। তো আমি রাত্রেবেলা বলছিলাম যে কাজ করি, তো চলো বিয়ে করে ফেলি। তো বলতেছে যে এটা কি ঠিক হবে, তো আমি আবার ওখানে যাই ফোন দিয়েছিলাম মাকে। তো ওদিকে আমার নানু বাড়িতে গিয়েছিল, মা নানু মারা গেছিল, যে বার্ষিক একটা অনুষ্ঠান করে, তো ওইখানে ছিল মা। তো ভাবলাম যে মাকে কি জিনিসটা জানাবো, তো আমার ছোট বোনকে যাই হোক সরাসরি বলতে পারিনি, এমনিতে বুঝাইছে যে ও আমার সাথে আছে, এরকম কিছু একটা হইতে পারে। তো 4টার দিকে আব্বা তো আমাদের মাঝে, মানে আমাদের যে ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার, তো আব্বা মিটিং ছিল নরসিংদীতে, আব্বা নরসিংদী থেকে বাড়িতে গেছে। যাওয়ার পরে ছোট বোন মনে বলছে কিছু, তো বলতেছে যে ঠিক কই, আব্বা ফোন দিছে আমার, তো আমি বলছি আমি তো নরসিংদীতে আসছি, কিসের জন্য বাড়িতে যাবি? আমি কই না, আমার একটু কাজ আছে, তো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। তো আব্বা তখন পর্যন্ত জানে না, পরে আব্বার সাথে আবার আমি অনেক ফ্রি, আমি পরে বলতেছে যে সাথে গে তোর, আমি বলছি যে আমার সাথে আছে একজন। পরে আর তেমন কিছু বলে না, বাড়িতে যাবি না? আমি কই না, আজকে বাড়িতে আসবো না, আমি ঢাকায় চলে যাবো, জাস্ট ওর সাথে দেখা করতে আসছি। এদিকে আমার দুইটা ফ্রেন্ডে ফোন দিলাম ঢাকায় যে তোরা এনি হাও তাদের আসতে হবে না শুনি। তারা মনে করছে যে মন খারাপ, দেখছে অনেকদিন যাবৎ মন খারাপ, পার্সিদের ঠিক মতো যাচ্ছি না, খাওয়া দাওয়া নাই। আমার তখন ওয়েট ছিল মনে হয় 74, ওইখান থেকে দুই মাসে তো মাপা হয় নাই, চার মাস পরে মাপছিলাম, চার মাস পরে আমার 67 নেমে গেছিল। দেন ওর সাথে এখানে ছিলাম, তো বললাম যে কোড মেরিজ তো কিভাবে করতে হয় জানি না, আইডিয়া ছিল না। পরে হচ্ছে ওকে নিয়ে আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে তুই এনি হাও একটা কাজের ব্যবস্থা কর, আমি নিয়ে আসতে একজনকে নিয়ে আসতেছি। তো গেলাম, আমার ফ্রেন্ডরাও আসলো, সন্ধ্যা হয়ে গেল এখানে, তো ওরে নিয়ে ওই দিন বিয়ে হলো। হওয়ার পরে ওর
বিয়ে হয়ে গেল,
হ্যাঁ নর্মালি। তো বিয়ে হওয়ার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমি এখন ওরকে মানে আমি নিয়ে ঢাকায় ওর মানে সরাসরি জোর করি নাই যে চলো ঢাকায় চলে যাই, বা হচ্ছে যে বিয়ে যেহেতু করছি তোমার বাসায় যাওয়ার দরকার নেই। আমরা চাচ্ছিলাম যে যেহেতু বিয়ে করছি এখন তো আর আমাদেরকে আলাদা করতে পারবে না, তো তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো ঢাকায় চলে যাই। পরে ফ্যামিলিগত ভাবে একটা পড়াশোনা, আমি যেহেতু আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, শেষ করি তারপরে ফ্যামিলিগত ভাবে একটা অনুষ্ঠান করে আমরা যা করার করব। পরে ওর ফ্যামিলিতে জানা গেছে ওই দিনই যে আমরা বিয়ে করছি, ওর একটা উকিল আপু ছিল ওর মাধ্যমে জানা গেছে। তো আমি সবচেয়ে বড় বোকামিটা ওই দিন করছি যে ওরে বাসায় রেখে আসছিলাম, যে ওর এক উকিল আপুর বাসায় নামাই দিয়ে আমরা চলে আসছি বাসার নিচে, মানে বাসায় ঢুকাই দিয়ে আমরা চলে আসছি। তো ওরে বলছিলাম যে তুমি এক কাজ করো, তুমি বাসায় যাওয়ার দরকার নেই, তুমি ঢাকায় চলো। আমার ফ্রেন্ড যে দুইটা ছিল ওরা আবার একটু ভয় পাচ্ছিল যে মেয়েলি ব্যাপার, যদি ঝামেলা ফেসে যাই, তো এই জন্য ওরা নিতে চায়নি। এরপরে যেহেতু বিয়ে করে ফেলছি আমার ফ্যামিলিতে জানছে, তা আব্বা বলতেছে যে ফোন দিল পরদিন যে তুই নাকি বিয়ে করে ফেলছিস। তো আমার এক ফ্রেন্ড বলতেছিল যে এই জিনিসটা আপাতত তোর ফ্যামিলিতে জানাস না। তা আমি ওর কথাই বললাম যে না, কই তাহলে ওদের মেয়ে নাকি এখন তোর সাথে? কই না, ও তো ওদের বাসায়, আমি ঢাকায়। তখন বাবা বলতেছে যে দেখ ওদের যদি কিছু কইরা থাকস তাহলে বল আমারে। তো আমি কিছু বলিনি, আমি ফোন রেখে দিছি, কথা বলিনি, ফোন অফ করে দিছি, ওই দিন কারোর সাথে কথা বলিনি। তো রাত্রেবেলা আবার ফোন দিছে আব্বা, আব্বা ফোন দিছিল না যে হ্যাঁ আবার সাথে কথা হয়, তখন আমি বইলা দিই যে না হ্যাঁ আমরা এরকম এরকম করছি, তো ও ওদের বাসায় আছে। তো ওরা ওইখান থেকে বারবার ফোন দিচ্ছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনাকে নিয়ে যান, হয়তো আমরা রাস্তায় বাইর করে দেব, ওরা আমরা রাখবো না। তো ওরা চাচ্ছিল যে এনি হাও আমি ওদের এলাকায় যাই, কারণ এইখানে তো আমাকে কিছু করতে পারবে না, ওইখানে গেলে একটা যাই হোক একটা প্রেশার দিতে পারবে। তো আমি আর ওদের কথায় যাই নাই, তো ওর সাথে কথা হয়েছে, তো বলতেছে যে যত কিছু আপনি আসেন, আমার বলতেছে যে আপনি আসেন, আপনার কোনো কিছু হবে না, আপনি আসেন। তো আমি আবার একটা জিনিস বলতেছে যেহেতু আমার কাছে কোনো এখন ডকুমেন্টস নাই, কাজে অফিসে বিয়ে করলে নাকি তিন চার দিন পরে ডকুমেন্টস আসে, যে কাগজপত্র যেগুলা চার পাঁচ দিন পরে আসে, তো এরকম ওর ফ্যামিলি থেকে ওর উপর অনেক প্রেশার ক্রিয়েট করতে হবে, ওর মা ওরে মারছে অনেক। তো আমি এর মধ্যে যেহেতু এরকম প্রেশার ক্রিয়েট করতেছি, তো হঠাৎ করলাম যে যা হওয়ার হোক আমি যাব নসিন্দি। তো মা আব্বারে ফোন দিলাম যে আমি যাব, তো বলছে যাওয়ার দরকার নাই। তো যেদিন কাগজপত্র আসছে কাজের কাছে ওই দিন সরাসরি আমি 2500 যাই, ওইখান থেকে কাগজপত্র নিয়ে রাত্রে তখন 8:30 বাজে, আমার একটা ছোট বাইক নিয়ে আমি ওদের বাসায় যাই। যাওয়ার পরে নক করলে ওর আব্বা খোলে, জিজ্ঞেস করতেছে যে কাকে যাই, তো বললাম যে আপনার সাথে কথা ছিল, প্রথম সালাম দিয়ে ঢুকছি। তো সালাম দেওয়ার বলতেছে যে কাকে যাই, বললাম যে আপনার সাথে একটু কথা বলবো। তো ওর ছোট ভাই আবার আমাকে চিনত, মানে ফেসবুকে তার সাথে কানেক্ট ছিল, তো বলতেছে যে এটাই মানে এই ছেলে, তো জাটকায় দিছে তো আমি দরজা রাস্তার মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো রাব্বু বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার গার্ডিয়ান পাঠাও, আমার সাথে কথা বল, তোমার সাথে কত কথা নাই। তো
তোমার সাহস রত বলি হারিয়ে দেই, একদম চলে গেছে, মানে কোনো কিছু তোমার ভাবনাতে কাজ করতেছে না।
না, এর মধ্যে যখন গেলাম, সাথে ছোট ভাই ছিল, একটু আগেও ছিল না, তো ওদের ইয়ে ছিল যে ওর ভাইয়ের ইয়ে ছিল যে আমি যদি যাই তাহলে আমাকে মারবে এলাকা প্লবন দিয়ে, যেহেতু ওইখানে থাকে। তো আমি ভাবলাম মারলে মারবে, মা বাবা অনেক টেনশনে ছিল, মা বাবা বারবার ফোন দিচ্ছিল মা তুই যাইস না, তা আমি ফোন অফ করে দিই। এখানে যাইয়া জাস্ট হচ্ছে ফোনটা অন করি, তো বলছে যে আমি এখানে আসছি। তো আমাদের আবার নসিন্দিতে মোটামুটি মানে পরিচিত অনেকেই আছে, তো আমার একটা আন্টি ছিল লতা আন্টি, তো আন্টির পরিচিত ছিল, বলতে যে তুই যা যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার ফোন দিস। তো যাওয়ার পরে দাঁড়াইছিলাম প্রায় এক ঘন্টা, এর মধ্যে ওরা বলতেছে যে তুমি চলে যাও, তোমার সাথে কোনো কথা নাই, তুমি গার্ডিয়ান পাঠাও, গার্ডিয়ানের সাথে কথা বলবো। তো ওইখানে ওদের ওর এক দাদু হয়, দুইটা মুরব্বী আসলো, আমাকে ডেকে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, নিয়ে গিয়ে বসালো। ওই দিন সারাদিন আমি কিছু খাইনি, এক গ্লাস পানিও খাইনি। তো দেখে বলতেছে যে তুমি বসো, আগে বসে কথা বলো। তো দাদু পানি দিল এক গ্লাস, জাস্ট পানিটা খাইছে ওই দিন। এরপরে হচ্ছে বলছে যে ও নাকি দেখা করবেন আমার সাথে। ও অবশ্য যখন দরজা খুলছিল তখন ও আমাকে দেখছিল যে আমি আসছি, আমার কথা শুনছে। তো অনেক চেষ্টা করছিল দরজা খুলে দিতে, ও পারেনি, ওর আব্বা আর ভাই ওর আটকায় রাখে দরজা দিয়ে, বন্ধ করে রাখে। তো অনেক চিল্লাপাল্লা করে, ওর দেয় নাই দেখা করতে। তো জাস্ট আমি যাওয়ার পরে এটা বলছি যে আমাকে জাস্ট ওর সাথে একটু কথা বলতে দেন, এক মিনিট কথা বলতে দেন, ও যদি বলে আমি চলে যেতে আমি চলে যাবো, কখনো আসবো না। জাস্ট ওর মুখ থেকে আমি শুনতে চাই যে ও আমার সাথে যাবে না বা কোনো কিছু একটা আমার সাথে। ওর ফ্যামিলি বলতেছে যে ও তোমার সাথে দেখা করবে না, মানে ডিভোর্স দিয়ে দিবে, এরকম কিছু একটা বলতেছে, জানি হাও ডিভোর্স দিয়ে দিবে। তো এর মধ্যে ওদের ওর মামাদের সাথে মনে হয় ওদের ঝামেলা ছিল, কি কারণে জানি ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল না তেমন। তো আমার এই ব্যাপারটা নিয়ে ওর মামার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং হয়। তো ওই দিন আমি চলে আসি, তো আমার ডেট দিয়ে দেয় যে তুমি বাসায় যাও, আমি তোমার সাথে কথা বলবো। ওর দাদু যেটা মানে স্থানীয় না, এখানে ভাড়া থাকে প্রায় 20 বছর মনে হয়, 20-25 বছর। তো বলতেছে যে তুমি চলে যাও, তোমার আব্বুর সাথে কথা বলবো। তো বাসায় যাই, ওই দিন আমি ঢাকায় চলে যাই, আব্বাকে ফোন দিই, আব্বা ফোন দিয়ে কথা বলে। তো বলতেছে যে আমার দুইটা দিন সময় দেন, আমি আমরা সবাই একসাথে বসি, বসে একটা ফ্যামিলিগতভাবে একটা অ্যারেঞ্জ করি। আব্বা যেদিন যাওয়ার কথা ছিল ওই দিন আবার ফোন দিল যে আপনার আসতে হবে না, ওদের কয়টা দিন সময় দেন। আমার আবার যেহেতু আমি বিয়ে করছি ডিসেম্বরের 1 তারিখে, ডিসেম্বরের 14 তারিখ থেকে পরীক্ষা ছিল আমার, বলতেছে যে পরীক্ষার পরে তো দিল, মানে ওরা ফ্যামিলি 2-3 বার ডেট দিছে, সবগুলা ক্যান্সেল করে দিছে, যায় ডেট ওই ডেটে দেখা করা যাবে না, তা না আমাদের সাথে আমাদের কোনো বার্তা দিচ্ছে না। তো ওর সাথে আমার কথা হয় এই যে মাঝে মাঝে যখন ওর ভাই ঘুমায় থাকে বা তুই 1 মিনিট কথা হইলে হয়তো না হইলে নাই, তো এরকম। লাস্ট যেদিন ওর ফ্যামিলি থেকে হঠাৎ করে ওর মামি আসে দেশে, ওর মামার ছোট মামার বিয়ে উপলক্ষে আসা, ওর মামি আমার ভাইয়ার কলিগ ছিল, মালিশন কলেজের টিচার ছিলেন। তো উনি হচ্ছে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলতেছে যে আশরাফ আমি তোমার রোকসানা ম্যাম। তো উনি অনেক ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে যে তুমি ঢাকা শহর থাকাও, এটা করব, মানে আমার ঢাকা থেকে উঠাই নিয়ে যাবো গা, আমার ফ্যামিলির ফুল উঠাই লয়ে যাবো গা, ইয়া এটা করবো ওইটা করবো, তো অনেক কিছু বলে। পরে আমি তো তেমন কাছে যা করার আমারে করেন, আমার ফ্যামিলির উপর যেন কোনো প্রেশার না থাকে, আমি এখানে থেকে আসেন আমার সাথে কথা বলেন। তোর আমার সাথে কথা বলবে না, ভাইয়ের অফিসে গেল, ভাইয়ের অফিসে যাওয়া মানে স্টুডেন্টদের সামনে অফিসিয়ালি ভাবে অনেক অপমান করে আসছে ভাইয়ারে, অনেক কিছু বলছে, ভাইয়া কিছু বলে নাই, একদম চুপ ছিল, একটা কথাও বলে নাই। পরে ওইখান থেকে চলে আসে, আইসা অনেক হুমকি দামকি দেয় যে এনি হাও তাকে ডিভোর্স দিতেই হবে, যদি না দেয় তাহলে আমার মা বাবাকে উঠাই নিয়ে আসবে।
একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এখনই।
জি বন্ধু, ছোট্ট বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না।
ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টাউন টুইং।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কেসে বাণী, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ১১টায়। সারা দেশব্যাপী শুনতে টিউন করুন ঢাকা FM 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ভালোবাসা বাংলাদেশ, সীমা রয়েছে আপনার সঙ্গে। আর বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হয়েছেন, যারটা আপনারা শুনছেন, যার কথা শুনছেন, ভালোবাসার গল্প শুনছেন, সেই বন্ধুটিকে দেখতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকে কানেক্টেড হতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 এবং অবশ্যই দেখবেন যে পেজে লাইকিং এর পরিমাণটি 337,000 প্লাস। সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ।
সেখানে আমাদের পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে লাইক এবং কমেন্টস করুন এবং আমাদের সাথে কানেক্টেড থাকুন। আশরাফ, শুনছিলাম আপনার জীবনের কথা, আপনি বলছিলেন যে ওরা ওদের মতো করে বিভিন্নভাবে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো?
শেষ পর্যন্ত তারা একটা জিনিস বুঝাইতে চাইলো যে তোমরা এখন ডিভোর্স দিয়ে দাও, এরপরে হচ্ছে যে তুমি যখন আবার পড়াশোনা শেষ করে একটা কিছু করবে তোমাদের মধ্যে আবার বিয়ে দিয়ে দেওয়া হবে। তো এরকম কোন আইন তো বাংলাদেশে নাই। দেন হচ্ছে ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়, তো একদিন মানে ফ্যামিলি প্রেশার, ওদিকে ওর প্রেশার, আবার ওদিকে পড়াশোনা, সবকিছু নিয়ে আমি মনে হচ্ছে যে পাগল হয়ে যাব। ও ফোন দিছিল একদিন, আমি অনেক কাঁদতেছিলাম, মানে অনেক কাঁদতেছিলাম, হাউমা করে আমার ওই দিন ক্লাসে যাইনি, সারাদিন কাঁদছি। ইভেন না ঘুমাইতে ঘুমাইতে চোখের নিচে মানে কেমন যেন হয়ে গেছিলাম, পাগলের মতো পুরাই। তো কান্না শুনে ওই দিন আর সহ্য করতে পারেনি। আমি জাস্ট ওরে একটা কথাই বলছি যে তুমি এনি হাও তুমি দেখো বাসা থেকে বের হতে পারো কিনা, তুমি চলে আসো, তুমি চলে আসলে সব ঝামেলা শেষ। ও সেকেন্ড ইয়ার পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা, তখন থার্ড পরীক্ষা যেদিন ছিল, তো ওই দিন আমি আমার গাড়ি নিয়ে মানে সিএনজি নিয়ে যাই ওর কলেজের সামনে। আমার সাথে দুইটা ফ্রেন্ড ছিল, তোর সাথে মোবাইল এনি মানে একটা মোবাইল আমি যা দিয়ে আসছিলাম মাধ্যমে দিয়ে আসছি, তো ওই ফোন দিয়ে যোগাযোগ হয়তো, এস এম এস এ হোক, ফোনে হোক, যেমনি হোক কথা হয়তো, ম্যাক্সিমাম কথা হয়তো ভোর ৪টার দিকে। দেন ওসব বলি যে আমি আসবো, তুমি জেনে হাও তুমি চলে আসবা। তো এর মধ্যে এই এক মাস ১৮ দিন আমি তাকে কোনোদিন রাজি করাইতে পারিনি যে তুমি চলে আসো, কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে। দেন ওরে ওই দিন রাজি হয়েছে যেহেতু আমি মানে কান্নাটা সহ্য করতে পারিনি, টেনে হতে সে চলে আসবে। তো দিন কলেজ থেকে পরীক্ষার প্রথমেই চলে আসার কথা ছিল, তো পরীক্ষার আগে দাঁড়াইছিল অনেকক্ষণ, তো ওর মা ওর ভাই ছিল দুইজন একসাথে। তো ওর আমি আবার একটা কাজ করেছিলাম যে একটা রং নাম্বার আইডি দিয়ে তার ছোট ভাইয়ের সাথে চ্যাট করেছিলাম মেয়ে ছবি দিয়ে, তো জানি ও যদি থাকে তাহলে ওরে আনতে পারবো না, তো ওর সাথে চ্যাট করে ওরে পাঠাই যাতে বৈরব ব্রিজে
কি
দেখা করতে
গেছে। সহজ সরল বলতে বলতে তো রাত পার করে দেন, ভোর রাতে এসে দেখলাম তো চাললো জিনি ওর সাথে, মেয়ে আইডি দিয়ে আপনি চ্যাট করে ওরে প্রেমে ফেলে দিলেন, ফেলে ওরে পাঠালেন ভৈরবে, ও দেখা করতে গেছে তার মেয়ে বান্ধবীর সাথে ভৈরবে, সে তো আপনি ফেক। এবার এই ফাঁকে তার বোনরে নিয়ে আপনি ঢাকা চলে আসলেন,
এর মধ্যে ওর মা ছিল, তোর মা পরীক্ষা হলে সামনে গেটের দরজার সামনে দাঁড়াই ছিল, তো ফোন দিচ্ছে বারবার, মানে পরীক্ষা হলে মাঝখানে একবার বাথরুমে যেয়ে ফোন দিল যে আমু তো দাঁড়ায় আছেন কিভাবে,
তাও ভালো, আমি ভয় পেয়েছিলাম যে মাকে আরেকদিকে পাঠিয়ে দিল।
ওর মা দাঁড়ায় ছিল গেটের সামনে, তো বলছে যে তোমার মা তো, তুমি এক কাজ করো, আমি তো গেটের সামনে সিএনজি রেডিয়াস স্টার্ট দেওয়া আছে, তুমি জাস্ট উঠে বসে যাবা, সিএনজি তোমাকে নিয়ে চলে আসবে। তো ওইটা না করে ও কি করছে যে নরসিংদী সরকারি কলেজের মাঠ ছিল, আমি ওই পাশে বসেছিলাম, জাস্ট পরীক্ষার হল থেকে বাইরে একটা দৌড় দিছে মাঠের মাঝখান দিয়ে, জাস্ট দৌড় দেওয়ার সময় জাস্ট এটা একটা কথা বলতেছিলাম, এই কথাটা এখনো কানে সবসময় বাজে যে আমি আসতেছি এক দৌড়ে। আমি মনে হয় এতটুকু দৌড়ে যেতে পারবো না, এক দৌড়ে হাঁপাই যাবো আমি নিজেই। ও এক দৌড়ে পুরাটা মাঠ পার হয়েছে, পুরাটা পুকুর পার পার হয়ে ওদিক দিয়ে যায়, ডাইরেক্ট সিএনজি তে উঠছে। ওর মা পিছন পিছন দৌড়াইতেছে যে আমলিন তুই কই যাস,
বলেন কি সিনেমা তো এমনি দেখা যায় না।
এরপরে
বাইরে পাঠাইছেন ভৈরবে, আপনার বউ দিচ্ছে দৌড়, মেয়ে পিছন, মায়ের পিছন পিছন চেস করতেছে তাকে যে তুই কই যাস।
হ্যাঁ, পরে কয়েকজন ছেলে ছিল কলেজের যে স্থানীয় ছিল, তো ওরা ওদের বলতেছে যে আমার মেয়ে চলে যাচ্ছে ওকে আটকান। তো ওর পিছনে আবার ভাবলাম যে ও সিএনজি তে চলে যাবে, আমি এখানে দাঁড়াই আছি, আমারও তো যাওয়া দরকার, আমিও দৌড় দিছি।
আপনি কোন দিক দৌড়াচ্ছেন সিএনজি তে কাছে?
হ্যাঁ, তো ওইটা আবার ছেলেরা দেখে ফেলে, তো পরে আমাকে আটকায়।
পরে
তো ওর মা তো অনেক পিছনে ছিল দৌড়ে, আমার বলতেছে যে কে চলে গেছে, আমি বলছি আমি তো বলতে পারবো না কে চলে গেছে, কে চলে গেছে কার সাথে চলে গেছে তা তো আমি জানি না, দেখছি আমার বললো যে ধরার জন্য আমি এই জন্য দৌড় দিছি।
ও আচ্ছা আচ্ছা।
পরে বলতেছে আগে কে কোথায় গেছে ওইটা দেখার দরকার নাই, কার সাথে যাচ্ছে আগে দেখেন মেয়ে কোন দিকে গেছে, ওরে খুঁজে বার করেন। আমি বলছি আপনার ওদিকে যান, আমি
আপনাকে যখন ধরছে তখন আপনি বলছেন আমিও তো মেয়েটারই ধরতেছি, আমাকে ধরতে বলছে তাই।
হ্যাঁ,
কোন কি
পরে আমি একদিক দিয়ে আমি অন্যদিক দিয়ে
কি শুনতেছি রে শুন।
পরে হচ্ছে ওরা
আসলে লেট মি কারেক্ট মাইসেলফ, মেয়ের ভাইরে পাঠাইছেন ফেক আইডি দিয়ে তার সাথে প্রেম করে ওরে পাঠাইছেন ভৈরবে, ও খুঁজতেছে ওখানে তার ভালোবাসার মানুষ,
অপেক্ষায় আছে,
অপেক্ষায় আছে। কিন্তু এবার মেয়ের মাকে ফাঁকি দিয়ে মেয়ে দৌড়াচ্ছে, মা চেঞ্জ করতেছে মেয়েকে ধরার জন্য, আরো লোকজন মিলে আপনাকে আবার ধরতে গেছে, তখন আপনি বলতেছেন আমিও তো মেয়েটারই ধরতেছি ওর কথা শুনে, তখন তারা মিসগাইড হয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, আবার আপনি বলছেন যে তোমরা এদিকে যাও আমি এদিক যাচ্ছি ওই মেয়েকে ধরার জন্য। তারপর
তো আমি ওদিক দিয়ে যা জাস্ট একটা রিক্সা দেখলাম, অটো রিক্সা একা একটা চাচা বুড়া চাচা টেনে যাচ্ছে, আমি জাস্ট রিক্সায় লাভ দিয়ে উঠে যাই, বলছে চাচা সোজা টানেন। পরে বলতেছে কি হয়েছে, আমি বলছি যে আপনি যান, পরে বলতেছি পরে ছেলেগুলো কি তোমার আটকে ছিল, বলছি হ্যাঁ। তো চাচা ওই দিন দিয়ে অনেক কোথায় কোথাও ঘুরে নিয়ে গেছে আমার এলাকা, আমি নিজেই চিনলাম না কই দিয়ে ঘুরে নিয়ে গেল, যাই হোক একটা সেফ জায়গায় নিয়ে গেছে। ওদিক দিয়ে আমার সিএনজি যে ছিল ওইখানে আমার এক ছোট ভাই ছিল, যেদিন ফার্স্ট আমার সাথে গিয়েছিল ও ছিল, তো ডাইরেক্ট ওদের বাসায় নিয়ে আসে। তো আমি আসি, আসার পরে এখানে মা ফোন দেয়, আব্বারে ফোন দিছি আমি যে আব্বা আমি তো ওরে নিয়ে আসছি। পরে বলতেছে ও কই এখন আমি আমার সাথে আছে, ঠিক আমি ওর আমি নিয়ে ওরা ঢাকায় নিয়ে চলে যাচ্ছি। তো বলছে তুই ঢাকায় নিয়ে রাখতে পারবি, রাখতে পারবো, কই তাহলে তুই যা দুদিন দিন পরে আইস। আব্বা ভয় পাচ্ছে ওদিক দিয়ে হচ্ছে যদি কোনো মামলা টামলা বা একটা কিছু করে তাহলে তো হ্যারাসমেন্ট হবে অনেক, আর ওর মামারা যেহেতু একবার বাইরে অফিসে যায় ট্রেড করে আসছে, ওর মামারা আসলে অনেক বিস্তৃতভাবে বাইরে অনেক অনেক অপমান করে আসছে। আমার ভাইয়া কখনো আমার জন্য মানে ওই দিন ছাড়া জীবনে কোনোদিন অপমানিত হয়নি, মানে এই জিনিসটা আমার এখন পর্যন্ত অনেক খারাপ লাগে যে ফ্যামিলিতে এই প্রথম মানে আমার জন্য এরকম। পরে হচ্ছে গেল ওইটুকু, এর মধ্যে ভালোই চলছিল কতদিন, কথাটা বললাম ওদের ফ্যামিলির সাথে, ওরা ফোন দেয় ওর সাথে কথা বলতে চায়, তো আমি কতদিন দেইনি।
এখনো কি মেয়ে আপনার সাথে আছে? কয় মাস হলো?
জানুয়ারি 18 তারিখ থেকে,
মানে আপনার সাথে মানে পূর্ণদমে সংসারী মানুষ এখন আপনার, রাইট? আপনি এবং আপনার বউ, এই তো?
হ্যাঁ, ও আছে বাড়িতে আছে, আমি ঢাকাতেই আছি, যতটুকু সময় পাই সময় দিই ওকে, আর ও পড়াশোনা এখন আবার সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট শুরু করবে, থার্ড ইয়ার তো পরীক্ষাগুলো সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে পারে না যে থার্ড ইয়ারে উঠবে।
কয় মাস হলো ওই পালায় আসে? ওই যে দৌড়টা দিলেন,
এক মাস 8 দিন।
কেমন আছেন?
আছি ভালো।
আসলে কেমন আছেন?
আসলে
অনেকগুলো হিসাব তো মিলতেছে না, রাইট? যেমন মেয়ের ফ্যামিলি একেবারে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছে বলা যায়, বাট এখনো হয়তো সেরকম কোন স্টেপ নেয়নি, কিন্তু হুমকি ধামকি সব প্রসঙ্গ তো বারবার চলছে, তো একটা অস্থিরতা। আপনার পরিবারের লোকজনও সুস্থির না, আপনারও মনে হয় চাকরির ব্যবস্থা তো এখনই হয়ে যাওয়ার কথা না, সো বাড়ির উপরে ডিপেন্ড করে চলতে হচ্ছে, মেয়ের পড়ালেখা স্থবির হয়ে গেছে, নতুন করে আবার শুরু করতে হচ্ছে, সব মিলিয়ে কেমন আছেন?
সব মিলিয়ে ততটা ভালো নেই,
এটাই এটাই তো মনে হচ্ছে।
আর সবচেয়ে ভালো হয়তো ওর ফ্যামিলি থেকে দুইটা জিনিস হয়, এক হচ্ছে মেনে নিক, দ্বিতীয়ত হচ্ছে জানা আমি মেয়ে মানব না যে ও যা খুশি ওর মতো ও থাক, দুইটার একটা। ওরা হচ্ছে যে
মেনেও দিচ্ছে না আপনাদেরকে, সংসার ঠিকভাবে থাকতেও দিচ্ছে না,
সেটা মানে দুইটাই করতেছে ওরা, মানে এক তো ঝামেলা করেই যাচ্ছে, আরেক হচ্ছে যে ওদের একটাই কথা আমাদের সাথে কারোর সাথে কথা বলে না, মা ফোন রিসিভ করলে মার সাথে কথা বলে না, বা ফোন দিলে আমার নাম্বার থেকে বা আমরা যদি কথা বলতে চাই আমাদের ফোন রিসিভ করে না, ও জাস্ট ওর সাথে কথা, ওর বয়স না শুনলেও কথা বলবে না, ওদের একটাই কথা তুই চলে আয়।
আমরা একটা টাইম চেকের বিরতি নিচ্ছি, ফিরে আসছে এখনই।
জি বন্ধু, টাইম চেকে বিরতি থেকে ফিরছি, সঙ্গেই থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
জি হ্যাঁ, দশটা স্টেশন নিয়ে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো বাংলাদেশটারে বুকের মাঝে ধারণ করি, চলো মানুষের ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কান্নায় আহাজারি করি, বড় ভালো লাগায় প্রাণের এ দেশটা আমার, কানে কানে শুনিয়ে যায় কেশেবান। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ১১টায়, সারা দেশব্যাপী শুনতে টিউন করুন ঢাকা FM 90.4। ভালোবাসার বাংলাদেশ,
ভালোবাসা বাংলাদেশ নতুন আরেকটি ঘন্টা আপনাদেরকে স্বাগতম করছি। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, যাকে শুনছেন যার কথা আমরা শুনছি হ্যাপি এন্ডিং হয় কি না সবকিছু মিলে এই মুহূর্তে আপনার অবস্থাটা কি মনের অবস্থাটা কি জানাতে হলে অবশ্যই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা স্পেস FM স্পেস 90.4 এ গেলেই কিন্তু পাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি ৩,৩৭,০০০ প্লাস সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন বন্ধু, এবং যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক করে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বন্ধু, আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায়। মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে ৩ জনকে ও ঢাকার মতিঝিল থেকে ৩ জনকে ঢাকা FM এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে, এবং এর ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি বন্ধু। বাফালে সিলটিউব পাচ্ছেন অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার, এবং বিস্তারিত জানার জন্য এবং যোগাযোগ নেবার জন্য আপনি কল করুন 09611333777 এই নাম্বারটিতে।
জীবনটা শেষ বিকেলের বিষণ্ন বাতাসের মতো, মাঝে মাঝে ভুল ঝরা পাতা হয়ে ঝরে যায়, একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপর রাত, ভোরটা অনেকের দেখা হয় না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা কষ্ট আর ক্ষতবিক্ষত স্মৃতি বুকে আগলে রেখে কেউ কেউ একটা জীবন বেহিসাবেই কাটিয়ে দেয়, আর দূর আকাশের অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলোই হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলয়েড। তবুও দিন শেষে আমরা ঠিকই ভালোবেসে যাই, আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাতরঙা স্বপ্ন আর যাযাবর আবেশ। রেজওয়ান মিরাজ দারুণ লিখন, মানে দারুণ লেখনই অ্যাকচুয়ালি, খুব ভালো মতোই উপস্থাপন, বারবার পড়তে মন চাচ্ছিল, ফাইনালি পড়েই ফেললাম। রেজওয়ান সত্যি চমৎকার উপস্থাপনা। এবং সেই সাথে আমাদের সাথে আছে আশরাফুল, যার জীবনের কথা আমরা শুনছি, সাথে আছে এমা, যে একেবারেই শুনছে না, কারণ সে বলল যে শেষ মুহূর্তে তাদের ভালোবাসার মিলন কি, ভালোবাসার এন্ডিংটা কি হয়। আরে বেটা, এন্ডিং তো সুখের হয়েছে, এখন ল্যান্ডিংটা প্রপারলি হয় কিনা সেটা আমরা জানব। তুই আদৌ গল্পের মাঝে আছিস কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ যাচ্ছে, রাইট আশরাফুল? কারণ এন্ডিং তো বলেই দিয়েছ যে তোমরা একসাথে থাকো, রাইট?
জি।
এখন প্রবলেম হচ্ছে ল্যান্ডিংটা প্রপারলি হচ্ছে কিনা, ল্যান্ডিং প্রপারলি হচ্ছে কিনা সেটার জন্য তো ভালোবাসার আরেক পালক স্বর্ণা, তার সাথে কমিউনিকেট করা জরুরি। স্বর্ণা, স্বাগত ভালোবাসার বাংলাদেশে। স্বর্ণা, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। শুনতে পারছো আমাদেরকে? আমি কি মাইক্রোফোনটা চেঞ্জ করব? আচ্ছা, দেখি তোর মাইক্রোফোনে কথা বললে কেমন শোনায়।
অবশ্যই
প্লিজ ফোনে থাকো, আমার এই মাইক্রোফোন থেকে কথা বললে কেমন যেন শব্দটা কেমন শোনাচ্ছে, অন্য মাইক্রোফোন আমি ইউজ করি, একটু লাইনে থাকো। হ্যালো, শুনতে পাচ্ছো? ওকে, আমরা আজকের অনুষ্ঠানে আমাদের সেম প্রবলেম, এবার কথা বল স্বর্ণার সাথে।
হ্যালো স্বর্ণা। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, কেমন আছেন আপনি?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি আপু, অনেক বেশি ভালো আছি। হ্যালো।
হ্যালো, লাইনে মনে হয় প্রবলেম হচ্ছে।
ওকে, আমরা স্বর্ণার সাথে কথা বলতে চাচ্ছিলাম, ইনফ্যাক্ট কিছু কথা জানার দরকার ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার না। তারপরেও ছোট্ট প্রশ্ন স্বর্ণা, কেমন আছো তুমি এখন সব মিলিয়ে আশরাফুলের সাথে বৈবাহিক সম্পর্ক কেমন যাচ্ছে? কতখানি ভালো, স্বপ্নের মতো কি, যেমন স্বপ্ন দেখেছিলে, স্বপ্ন চাইতে বেশি?
স্বপ্ন তো স্বপ্ন,
বাস্তবে কি স্বপ্নের চাইতে বেশি মনে হচ্ছে?
আমি ভাবিনি, সত্যি আমি ভাবিনি।
কি ভাবনি?
না ভাই ভাই, আমি এমন একটা ফ্যামিলি প্লাস আমার একটা হাজবেন্ড।
আর যে মানুষটাকে শুধুই ভাবতে গিয়ে বাকি যে পৃথিবীটাকে পেছনে ফেলে রেখেছ বা ফেলে এসেছ, সেটার জন্য কতখানি কষ্ট কাজ করে ভেতরে? বুকে কেমন মোচড় দেয়, বলি বুকের ভেতরে কেমন মোচড় দেয় যে পৃথিবী ফেলে এসেছ?
মানে যখন মাঝে মাঝে মনে পড়ে তখন তো খুব খারাপই লাগে, বাট কিছু পাইতে হলে তো কিছু অবশ্যই থাকতে হয়, ঠিক না?
ঠিক কিনা আমি জানি না, আমি তো ভাই তোমরা যেভাবে বলো সেভাবে চলি, আমি ঠিক বেঠিক একটু কমই বুঝি। আমি আসলে আমার এই অনুষ্ঠানে যারা আসে তাদের কথার উপর ভিত্তি করেই চলতে চেষ্টা করি। তো কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হচ্ছে, তাই তো? কিন্তু যে কিছু ত্যাগ করার কথা বললে সেই লিস্টের মধ্যে আছে তোমার বাবা, আছে তোমার মা, তোমার ভাই, যে ভাইয়ের নাম হচ্ছে নাইম, এবং তোমার ফেলে আসা স্মৃতি, এবং তোমার পক্ষ থেকে দেয়া উত্তরাধিকার সূত্রে তোমার পক্ষ থেকে দেয়া কিছু কষ্ট, আনডাউটেডলি অবশ্যই কিছু কষ্ট তুমি তাদেরকে দিয়ে এসেছ, কিছু বললে কম বলা হয়, অনেক বেশি কষ্ট। যেমন তোমাকে যখন পেটে ধরেছে তোমার মা, তোমাকে যখন আলোর মুখ দেখিয়েছে তোমার মা, তোমাকে নিয়ে যখন উৎসব হয়েছে তোমার পরিবারে, তখন কেউ কল্পনায় জন্মেও ভাবিনি যে মেয়েটি একদিন সামনে সামনে দৌড়াবে আর তার মাকে পিছন পিছন তাকে চেজ করতে হবে, যে মেয়েটি পালিয়ে যাচ্ছে আর দশজনকে বলতে হবে ওকে ধরো। এটা তো কখনোই ভাবিনি, বাট এ ধরনের তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গেছো তুমি, তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে বলে। এবং এরকম অনেক কষ্টের অভিজ্ঞতা, কষ্টের এক্সপিরিয়েন্স তোমার পরিবারকে করতে হয়েছে, এগুলোর জন্য কি রিগ্রেট হয় মাঝে সাঝে, অনুতাপ হয়? বলি এগুলোর জন্য কি মাঝে সাঝে অনুতাপ হয়? একটু না, অনেক বেশি। মাঝে মাঝে কি ভালো লাগা আর ওই কষ্ট মুখোমুখি হয়ে যায়? তা তো ব্যালেন্স করে চলবে, স্মার্ট মেয়ে তুমি, বাট মুখোমুখি কি মাঝে মাঝে হয়ে যায় এই ভালো লাগা আর ওই কষ্ট? কি মাঝে মাঝে মুখোমুখি হয়ে যায়? লাইক এরকম হয় না অনেক সময়? অনেক সময় এমন হয় না যে আমি কেন এমন করতে গেলাম, এই ভালো লাগাকে পাইতে গেলে এতগুলো মানুষকে কেন কষ্ট দিলাম, এই ভাবনাগুলো কি চলে আসে? আচ্ছা, এখন অনেক কিছু কিন্তু নতুন করে শুরু করতে হবে, এটা ভেবে দেখেছো তো? পড়ালেখা তো একেবারে
ধরতে গেলে এখন মোটামুটি একটা স্ট্রাগল লাইফ করতে আমাদের দুজনের লাইফে, ওইটাকে পার করতে পারলে মোটামুটি
পারতে করতে গেলে অনেকগুলো ব্যাপার কিন্তু একসাথে সাইড বাই সাইড চলে আসছে, এটা তো ভেবে দেখেছো রাইট? যেমন তোমার পড়ালেখা তুমি মাঝখানে থামিয়ে দিয়েছো, নতুন করে আবার শুরু করতে হবে, তোমার ভালোবাসার মানুষকে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমার পরিবারকে কনভিন্স করার ব্যাপার আছে, আবার আবার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা চুম্বকীয় সময় যায়, সেই সময়টা তোমরা এখন পার করছো, সেই সময়টা যখন পার হয়ে যাবে ছয় মাস বা এক বছর পর, তখন তখন তোমাদের এই ম্যাজিকটা যখন কিছুটা কমে আসবে, ইন্টারনাল রিলেশনশিপের ম্যাজিক, তখন ওই কষ্টগুলো, যখন ওই স্ট্রাগলগুলো যখন ভেতরের মধ্যে ঢুকে যাবে, তখন সম্পর্কটা কিন্তু একটু বিস্ময় হয়ে যায়, সম্পর্কটা কিন্তু একটু মানে কি বলবো, ওই ভালো লাগাগুলো তখন ঠিক সেই রকম ভাবে সুরে বাজে না, তখন সার্ভাইভ করতে পারবা তো? বুঝতে পারছো তো আমি কি বলতে চেষ্টা করছি? পারবা তো তখন? কেমন ভালোবাসো তুমি আশরাফকে, হাসতেছো তো দেখি? দেখি তোমার একটা পছন্দের গানের কথা কও তো, আশরাফকে ডেডিকেট করে দিই, বলি তোমার পছন্দের একটা গানের কথা বলো আশরাফকে ডেডিকেট করে। নুসরাত ফারিয়া মজহার আশিকি টু তে মুভি ছিল মনে হয় না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায়, বাট আমরা যাচ্ছি আশিকি টু, শ্রদ্ধা কাপুর হিরোটার নাম মাথায় আসছে না, ইন্ডিয়ার পাশের দেশের এই মুভিটা, যে কোনো গান বলেছো পছন্দ এই গানটা? এগুলো মুভি দেখে তো তোমার মধ্যে একটা ভালোবাসার ই কাজ করছে রাইট? এই আবেগগুলো আরো বেশি পোক্ত হয়েছে তাই না? এগুলো দায় এসব দৌড় দেওয়ার জন্য, যে একটা ছেলের জন্য একটা মেয়ে যখন দৌড় দেয় তখন এসবও দায়ী। এই গানটা তোমার জন্য, এন্ড অফকোর্স তোমার ভালোবাসা মানুষকে ডেডিকেটেড করে। ওকে শর্ণা, শুনছো তো না? আচ্ছা আশরাফ, কেমন ভালোবাসো তোমার ভালোবাসার মানুষকে?
আসলে জিনিসটা বলে বোঝাতে পারবো না,
কিন্তু আমি আমি ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে থেকে বলছি, গত 8-9 বছর আমি অনুষ্ঠান করে আসছি, এরকম প্রিম্যাচিউর ভালোবাসার এন্ডিং খুব বেশি ভালো পাইনি আমি। এক সময় চরম তিক্ত, চরম বিরক্ত, চরম ঘৃণা নিয়ে পরস্পরকে দূরে সরে যেতে দেখেছি, যখন ওই ম্যাজিক্যাল মোমেন্টগুলো শেষ হয়ে আসে, যখন হাত ধরলেই ভালো লাগার উথাল পাথাল অবস্থা, সে আগ্রহের মাত্রা যখন একটু কমে আসে, যখন পরস্পরকে একটু জড়িয়ে ধরলেই সমগ্র পৃথিবী যখন পায়ের তলায় চলে আসে, সে ভালো লাগার তীব্রতা যখন একটু কমে আসে, যখন পেটে খাবার না থাকলেও, যখন আশপাশে কোনো মানুষ না থাকলেও, যখন পৃথিবীর কোনো কিছু স্বাদ না দিলে শুধু সেই জান আর সে প্রিয়তম পাশে থাকলে সমস্ত কিছুকে পাওয়া হয়ে যায়, সে অনুভূতি যখন কিছুটা ফিকে হয়ে আসে, তখন এই বাস্তবতার এই রূপগুলো অনেক বেশি কষ্টকর হয়। কষ্ট তখন মানুষ নীল হয়ে যায়, তখন একজন আরেকজনের হাত ছেড়ে দেয়। আমি 90% ক্ষেত্রে দেখেছি ভালোবাসা তখন ভালোবাসার এই রক্তের ভালোবাসার এই রং, যে রং নীল থাকে সেটা তখন কালচে নীল হয়ে যায়, এবং পরস্পরের চোখে মুখে পরস্পরের জন্য যে পরিমাণে ঘৃণা দেখেছি, কষ্টের যে পরিমাণ উদ্গিরণ দেখেছি, ভালোবাসাকে যেভাবে তিক্ততাতে রূপান্তরিত হতে দেখেছি, সেটা সত্যি আমি একজন হোস্ট হিসেবে ভালোবাসার গুরু হেতেস্বামী চেয়ার থেকে, যেটা আমার জন্য সত্যি অনেক বেশি দুঃখের, তোমাদের মাঝে এরকম পরিস্থিতি আসবে না তো কখনো।
মানুষ কাউকে ছাড়া দেওয়ার জন্য যদি হাজারটা ভুল তার সামনে উপস্থাপন করে, যদি সে ইচ্ছা করে যে আমি তাকে ধরে রাখবো, হাজারটা ভুল থেকে একটা হলো সঠিক রাস্তা খুঁজে নেবে যে তাকে রাখার জন্য,
ওই আকাঙ্ক্ষাটাই তখন কমে যায়, ওই তীব্রতাটাই তখন কমে যায়। এখন হাজারো অপরাধ ভুল ওভারকাম করার ক্যাপাবিলিটি থাকে, এবার তখন সেটা ভুলে যায়। তো তোমাদের মধ্যে এই নহবত আসবে না তো কখনো, এখন যেমন কনফিডেন্ট নিয়ে বলতে পারছ এভাবেই বলে। আমি কিন্তু কারো গল্প বা তথ্যের কথা বলছি না, আমি বলছি গত 9-10 বছরে আমার এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি বিভিন্ন 2টি চ্যানেলে হান্ড্রেডস অব প্রোগ্রাম কন্ডাক্ট করেছি, তার 90% ক্ষেত্রে আমি ভালোবাসার এই নীল রংটাকে কালচে নীল হতে দেখেছি।
কখনোই হতে দেব না,
এই এত আহত আয়োজন, এত টান, এত প্রেম, রাত জাগা, পালায় আসা, কত কাহিনী কল্পনা করা যায়। এই দুইজন মানুষই যদি পরস্পরকে এখন থেকে 10 বছর পর ঘৃণা করে, একজন আরেকজনের মুখ দেখতে না চায়, একজন আরেকজনকে তার জীবনের জন্য দোষারোপ করে যে এই ভণ্ডটা আমার জীবনে আসার কারণে আমি ধ্বংস হয়ে গেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কেস কাচারি করে, একজন আরেকজনের কিভাবে পিণ্ডি ছটকানো যায় সেটা নিয়ে ব্যস্ত হয়, এটাই দেখেছি আমি 90% না তারও বেশি ক্ষেত্রে। তাই ভয়, তাই প্রসঙ্গগুলো তুলেছি। এখন বললে হয়তো খারাপ শোনাচ্ছে, কনফিডেন্টলি হয়তো তুমি বলবো যে কখনো না, আমার আর আমার জান পাখির মধ্যে কিচ্ছু হবে না, বাট আলটিমেটলি এরকম হতে বহু বহু বহুবার দেখেছি।
আসলে এরকম আমি নিজেও অনেক দেখেছি, যেটা আমার অনেক মানে আমার আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ফ্রেন্ড এরকম।
তোমার ক্ষেত্রে হবে কি?
আমার ক্ষেত্রে আমি হতে দেব না।
কেন মনে হচ্ছে?
এখানে 2টা জিনিসের উপর ডিপেন্ড করে।
এই মেয়েটি তোমার সাথে না থাকলে কি হবে? আমার কাছে মনে কেন জানি মনে হচ্ছে যে কোনো সময় একে হয়তো কনভিন্স করা সম্ভব, এ চলে যাবে তার পরিবারে, এক সময় হয়তো বুঝেও যাবে পরিবার, ইমোশনালি তাকে হয়তো বুঝিয়ে ফেলবে, কি করবে তখন?
ও চলে গেলে তোর তো বেঁধে রাখা যাবে না,
কি করবে?
যেমনি হোক ও যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে ওকে আমি কোনোভাবে আটকে রাখতে পারবো না,
কি করবে তখন?
ও আমার যেখানে আছে ওইখানেই থাকবে,
সন্ন্যাস ধারণ করবে, রাইট? নিঃসন্দেহে নিঃসন্দেহে তুমি ব্রেকআপ পার্টি করবে না? আমরা ব্রেকআপ পার্টি গানটা একটু ফাঁকে শুনে নেব নাকি না? যাবো না, পরে শুনবো। ব্রেকআপ পার্টি করবে না তুমি, তার জন্য সন্ন্যাস ধারণ করবে এবং তার জন্য ওয়েট করবে, তাই কি?
সন্ন্যাস ধারণ আসলে বাস্তবতা যে জিনিসের সেটা হচ্ছে যে পরিবেশ যেরকম সিচুয়েশন, তো যদি ওইরকম সিচুয়েশন তো আল্লাহ না করুক, তাও যদি ওরকম কোন সিচুয়েশন
শোনা আছো কি ফোনে? স্বর্ণা কি ফোনে আছো? হ্যালো স্বর্ণা, ফোনে আছো তোরাই? বলি, ফোনে আছো, শুনছো কি তুমি? ওকে, নিঃসন্দেহে ভালো লাগছে না, তাই তো? প্রীতিকর বিরক্তিকর কিছু কথাবার্তা নিয়ে আসছি, নিঃসন্দেহে ভালো লাগছে না, তাই? লাগছে না, তাই তো? বলছি যে নিঃসন্দেহে ভালো লাগছে না এসব কথা শুনতে। সব আছে তোমার কাছে, তোমার স্বর্ণা নাই, এতে কি তোমার খুব বেশি প্রবলেম হবে বাকি জীবনটা ক্যাভার করতে যদি এই ধরনের নহবত কখনো চলেই আসে?
কারণ মা বাবা আছেন, আমার মা বাবা
আপনার তোমাকে পাগলের মতো ভালোবাসে, তেমন ভাই আছেন। এই সিচুয়েশন যদি তৈরি হয় কভার করা প্রবলেম হবে, সার্ভাইভ করা প্রবলেম হবে?
সিচুয়েশন তো মাঝখানে যে সিচুয়েশনটা ছিল এরকম ছিল যে আমার ফ্যামিলি যখন ফ্যামিলিতে যখন প্রেশার দেয় ওর মামারা,
এগুলো সব শুনেছি। সম্ভব হবে? তুমি কি বাউলা হয়ে যাবে? তুমি কি সন্ন্যাস ধারণ করবে, নাকি তারই জন্য তুমি অপেক্ষা করবে? কি করবে তুমি?
অপেক্ষা তো অবশ্যই করব, সন্ন্যাস হওয়া যেটা বলতেছেন যে
আমি একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করবে যে সে ফিরে কিনা, এই
আমার দ্বারা যতটুকু সম্ভব যতদিন বাঁচি।
স্বর্ণা, এখন যদি কখনো এমন হয় যে যে মানুষটিকে তুমি এত বেশি ভালোবেসে যে তোমার তোমার ভালোবাসার মানুষ তবে একটু সুদর্শন বেশি, যা দেখতেছি আমি, মেয়ে ঠেহারা গরিব আদমি একটু দিক ওদিক হলে তো আমার টেস্টও চেঞ্জ হয়ে যেত, এত সুদর্শন, মানে একদম কি কয় ওইটা, একদম একদম টাফ লুক এবং ইন্টারনালি খুবই সফট, সফট এবং টাফের চমৎকার একটা কম্বিনেশন, যেটা আমার মনে হয় মেয়েরা ছেলেদের লুকের মধ্যে দেখতে পছন্দ করে। তো এই ছেলে তো যে কোনো সময় একটা নতুন করে কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়তে পারে বা কোনো সুন্দরী মেয়ে একে ইমপ্রেসড করে ফেলতে পারে, দু বছর পর সুরে বাসি নাও বাজতে পারে যেমনটা আমি দেখেছি বা দেখে আসছি, তখন তুমি কি করবে? ওকে সরি, আমার আসলে কমিউনিকেট করা খুব টাফ হচ্ছে, ফোন লাইনটা বরং ডিসকানেক্ট করে দিই, কারণ আমার শ্রোতারা আমার কথা মনে হয় বুঝতে পারছে না, বহুদিকে বহু রকমের সমস্যা। অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি,
আমাদের ফ্যামিলি ওর ফ্যামিলি যেটা এখন যে জিনিসটা চাচ্ছে যে দুইটা ফ্যামিলির মধ্যে, যে আমার ফ্যামিলি চাচ্ছে যে ওদের ফ্যামিলি থেকে আসুক, দুইটা ফ্যামিলি একসাথে হয়ে যাক, তাহলে আর এই ঝামেলাগুলো থাকতো না যে ওর মা বাবা আছে, কারণ ওরে তো আমরা ওর মা বাবার কাছ থেকে দূরে সরায় রাখতেছি, কারণ যত হোক ওর মা বাবা তো ওর কাছে মা বাবাই, আমরা যতই ওরে নিষেধ করি যে মা বাবার সাথে কন্ট্রাক্ট রাখো না বা ওদের সাথে তোমার কোনো ইস্যু করার দরকার নাই, কিন্তু সে তো মা, মা তো মেয়ের সাথে কন্ট্রাক্ট করতে চায়, এবার মেয়ে মা যদি মায়ের সাথে ভালো করে কথা বলে মেয়ে একটু কথা বলবে স্বাভাবিক। আর এই জিনিসটা হচ্ছে এরকম ঝামেলা না কইরা ওদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা আসেন দেখেন, যদি ছেলে খারাপ হয় বা ছেলে ফ্যামিলি কোনো ব্যাক রেকর্ড থাকে আপনারা তারপর একটা জীবন, কোন ফ্যামিলি সম্বন্ধে না যায় না এরকম ভাবে কমিউনিকেট করাটা ঠিক না। তো
ওকে, অনুষ্ঠান শেষ করছি, বাট আমার কাছে তো মনে হয় এটাই যে তোমার ব্যক্তিগত ইচ্ছে এবং শুধু ইচ্ছে শক্তি যথেষ্ট যদি সত্যি তুমি মেয়েটিকে ধরে রাখতে চাও, এবং সার্টেন টাইমের জন্য, দু মাস, দু ছ মাস বা এক বছর বা দু বছর, বিষয় না, বিষয় হচ্ছে সারা জীবনের। আমি জানি না যখন তোমার জীবনের তিক্ততা আরো বেশি ঘনীভূত হবে, যখন তোমার জীবন আসলে আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে, যখন সবকিছু সঠিক হবে না, সবকিছু বেঠিক হিসাবে চলতে থাকবে সাইড বাই সাইড, তখন এই মেয়েটির গুরুত্ব কতটুকু তোমার জীবনে থাকবে, আদৌ এই মেয়েটিকে নিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে কিনা। যদি সত্যি সার্ভাইভ করতে পারো, আমি গুরু এতেশামের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা তোমাকে, সত্যিকারের ভালোবাসার মূর্ত প্রতীক তুমি। আর যদি সেই ব্যাপারটাতে ভঙ্গুর হয়ে যাও, যে মেয়েটিকে হয়তো ভুলে যাও, কষ্ট দাও, আবার হয়তো কোনো মেয়ের সাথে নিজের জীবন জড়িয়ে ফেলো, তাহলে গড্ডালিকায় প্রভাই গা ভাসিয়েছ তুমি, এরকম বহু কেস তুমি যেমন দেখেছো, আমার বন্ধুরা যেমন দেখেছে, আমিও যেমন দেখেছি, ধরে নিব যার একজন ভণ্ড এই পৃথিবীতে জন্ম নিল, এই তো এর বেশি কিছু না। দেখা যাক সময় বলবে যে সত্যিকারের এই প্রিম্যাচিউর ভালোবাসাকে তুমি ম্যাচিউরিটি দিতে পারলে কিনা। এবং ভালোবাসার আরেকটি সংজ্ঞা, সেটি হচ্ছে ডেস্টিনি, আলটিমেট ডেস্টিনি কিন্তু বিয়ে। আর বৈবাহিক এই সম্পর্কটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনের মতো, বৈবাহিক সম্পর্ক কিন্তু নট ইন বিটুইন ইউ অ্যান্ড স্বর্ণা, দিস ইন বিটুইন ইউ অ্যান্ড স্বর্ণাস ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো দুই পরিবারের সেই কেমিস্ট্রিটা যদি তৈরি করতে পারো তবেই সত্যিকারের কালপুরুষ তুমি, আইদার সেই ভালোবাসার সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু পেল না। যে ভালোবাসা বহু মানুষের দুঃখ কষ্ট বা দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয় সে ভালোবাসা আর যাই হোক ভালোবাসা না। ওকে, আমি শেষ করছি অনেক অনেক শুভকামনা দিয়ে। আজকে ফোনে যেহেতু অনেক ডিস্টারবেন্স হচ্ছে কমিউনিকেট করতে, বাট অনুষ্ঠান আমাদের অলমোস্ট শেষ হয়ে এসেছে, তারপর আমি কিছু ফোন কল নিতে চাই। বহুদিন আমার শ্রোতাদের সাথে আমার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়নি, আমি কিছু টেক্সট নিতে চাই, আমি শুধুই আমার শ্রোতাদের সাথে কমিউনিকেট করতে চাই। থ্যাংক ইউ। শেষ মুহূর্তে কিছু বলার আছে আশরাফ? লাস্ট কমেন্টস।
যারা শুনছেন জাস্ট আমাদের জন্য এটুকু দোয়া করেন যেন কেউ কখনো কাউরে ভুল না বুঝি, কারণ দুইটা একটা সম্পর্ক নষ্ট হওয়ার মেইন জিনিস হচ্ছে ভুল বোঝা। এই জিনিসটা যেন আমাদের মধ্যে কখনো না জন্মায়।
ওকে, আমি একদম চলে যাচ্ছি আমার বন্ধুদের কাছে এখন থেকে, বাকি যে সময়টুকু থাকবো, যেহেতু আজকে সময় পেয়েছি আমি, অনুষ্ঠান শেষ হয়ে গেছে একটু আর্লি, আমি আমার বন্ধুদের জন্য ডেডিকেট করছি। ফোন লাইনে একটু কমিউনিকেট করতে হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে, বাট তারপর আমি সুযোগটা নিতে চাই। এবং আপনারা চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, দ্য ফেসবুক পেজ আইডি ঢাকা DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক আইডি পাচ্ছেন, যেখানে লাইকিংস এর পরিমাণ প্রায় 3,37,683। এবং আপনারা চাইলেই এখানে আমাদের যে পোস্টটি দেওয়া আছে, অলরেডি যে পোস্টটি দেখেছেন ভালোবাসার বাংলাদেশের আশরাফ এবং স্বর্ণাকে নিয়ে, সেই পোস্টটিতে আপনারা লাইক দেন এবং কমেন্টস করুন এবং কানেক্টেড থাকুন আমাদের সাথে। এবং যে যত বেশি শেয়ার করতে পারেন প্লিজ শেয়ার করুন, কারণ আমি চাইলেই সুযোগ পাব বেশি শেয়ার্ড পার্সনের সাথে আগামী সপ্তাহে কথা বলবার। ফোন কল ইজ ওপেন, আমি একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই আপনাদের সাথে, শুধু আজকের ঘটনা না, যেকোনো বিষয় নিয়ে, যেকোনো ঘটনা নিয়ে, যেকোনো কথা নিয়ে, আপনার কথা নিয়ে, সব নিয়ে বলুন। যেকোনো ভালো কথা, মন্দ কথা বলুন, প্রশংসামূলক কথা তাও বলুন, যদি দুর্নামের কোনো কিছু থাকে, কোনো হেটার্স থাকে আমার বিরুদ্ধে তারাও বলুন, ওপেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম গুরুনি, বলুন। আচ্ছা, গুরুর স্ত্রীলিঙ্গ কি গুরুনি? না না, আমার না, আমার জন্য বলতেছি না আমি, বাট হঠাৎ মাথায় আসলো। হ্যাঁ বলো, কে বলছো, কোথেকে বলছো?
খুলনা থেকে ইতি বলতেছি।
ইতি, কেমন আছো?
আমি আপনার প্রোগ্রামটা সব সময় শুনি।
হুম হুম,
আপনাদের আজকে কাহিনীটা খুব ভালো লাগলো।
ইতি, তুমি আসছো আমাদের সাথে ফোনে, আমারও খুব ভালো লাগছে এই কথা বলতে পেরে। এবং আমি দেখেছি যে খুলনা থেকে প্রচুর টেক্সট আসে, ফোন আসে, সো ইট সাউন্ডস রিয়েলি গুড। ওহো, ইতি এত তাড়াতাড়ি, ইতি কেন টানলে, সবে না কথা বলা শুরু হলো। এনিওয়ে, নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন গুরু?
ভালো আছি ভাই, কি নাম তোমার? কি নাম তোমার? রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দাও, কি নাম তোমার?
সাইফুল ইসলাম।
যা সাইফুল, কোথেকে বলছো?
সাইফুল ইসলাম।
হ্যাঁ সাইফুল, কোথেকে বলছো?
নারায়ণগঞ্জ থেকে।
নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর লিসনার্স আমাদের, আমি কিছু স্পেসিফিক এরিয়াস থেকে প্রচুর টেক্সট আসে।
আমি আপনার সব প্রোগ্রামগুলো শুনি, যখন দেশের বাড়িতে যাই তখন আপনার প্রোগ্রামগুলো মিস করি, সব প্রোগ্রাম শুনি। আপনার কমলাপুরে সেই অনুষ্ঠানও গেছিলাম। আর গুরু, আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে
চাই। প্লিজ কথা বলো।
হ্যাঁ আশা ভাই,
কি বলুন?
জি ভাই, যদি যেহেতু এরকম একটা সমস্যা, হ্যাঁ আসলে তারা যদি মেয়েকে নিতে পারে, যদি আমার কথাটা সবাই শুনছে তারপর বলি, মনে করেন আপুকে তারা নিয়ে গেল, তারপর আপুকে এমনই মেন্টালি করবে, মানে ব্ল্যাকমেল করবে যে আপনার সাথে যাতে সম্পর্ক না রাখে, এবং বলবে যে আপনি জোর করে নিছেন, তারপরে বিভিন্ন রকম ই করে আপনাকে হয়তো বা মামলায় তারা ধরাইতে পারে। আমি যতটুকু মানে আগে পিছিয়ে শুনছি অথবা দেখছি,
এক্স্যাক্টলি এরকম কথাই আমরা শেয়ার করেছি, কিন্তু আড়ালে আবডালে সাইফুল যে কথাগুলো বললো সেগুলো আশরাফের সাথে কিন্তু কথা বলেছি আমরা, যে এ ধরনের সিচুয়েশন হতে প্রায়শই দেখি। সো এইসব খারাপ ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে যুদ্ধ করে এড়িয়ে গিয়ে তোমরা ফাইনালি ভালো থাকো, এটাই আমাদের কামনা। সাইফুল এভাবে আমাদেরকে ভালোবাসো আর আমাদের সাথে প্লিজ এভাবেই থেকো। আমরা কি আরো ফোন নিব, প্রচুর টেক্সট নিব এবং এভাবে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন, DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের পেজটা পেয়ে যাচ্ছেন, যেখানে লাইকিংস এর পরিমাণ 3,37,000 প্লাস। সেখানে আমাদের পোস্ট দেওয়া আছে, সেখানে লাইক দিন এবং কমেন্টস করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। চলে যাচ্ছি পরবর্তী ফোন কলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম
আসসালাম
গুরু, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা, কুল্লু কয়েস, মাফি মুশকিলা।
গুরু কেমন আছেন?
ভালো আছি, আপনি কেমন আছেন?
গুরু আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
এত দূর থেকে বলছেন এত রাতে?
হ্যাঁ, স্বর্ণা আর আশরাফুলের কথাটা যে শুনলাম, জি গুরু আপনার কথাটা মনে হয় আমার কাছে মনে হয়েছে এই কথাটাই ঠিক থাকবে।
আছেন কি, আছেন কি, নাকি আওয়াজের মধ্য দিয়ে চলে গেছেন? চলে গেছেন। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো গুরু, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
চিটং থেকে
সুদীপ্ত। প্লিজ যাবেন, আপনার কণ্ঠস্বর খুব মিষ্টি ঠান্ডা। এই রে কথাটা টোনও আচ্ছা, ফোনের লাইন কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, খেয়াল করেছিস? শ্রোতাদের সাথে কথা বলতে গেলে দেখ কেমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়।
অবশ্যই।
ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি প্লাবন রংপুর থেকে বলছি।
প্লাবন, সাবন?
প্লাবন, রংপুর।
প্লাবন,
জি গুরু আমি সুশান্ত ভাইয়া একবার অফিসে ছিল, আমি রিং করছিলাম।
ইয়া প্লাবন, এমনি কেমন আছেন আপনি? প্লাবন কেমন আছেন? ফোনটা মনে হয় মিস করলাম, রাইট? ফোনটা ড্রপ করলাম, অসুবিধা নাই। তারপরও তাদের সাথে কথা হচ্ছে, নামটা জানতে পারছি, আমার সাথে হ্যালো হাই হচ্ছে, সেটি অনেকদিন হয় না আর কি। এনিওয়ে নেক্সট, অনেকদিন পরে নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। গুরুজি কেমন আছেন? যেমনটি দোয়া করেছেন
গুরু, মানসিক টেনশন থেকে আসলে বাঁচতে চাচ্ছি।
বলেন, কি ধরনের মানসিক টেনশন? এক্ষুনি দূর করে দিচ্ছি, বলেন।
গুরু আশরাফুল ভাইয়া যেমন টেনশন ঠিক তেমন চাই হয়তো গুরু, মানে একটা মানুষ এতটা লাভ করার পর কি করে ভুলে যায়?
আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভুলে গেছে, এই তো প্রবলেম, রাইট?
জি গুরু।
মনে মনে, মনে মনে না, ফাঁকা জায়গাতে যান, জোরে জোরে তিনবার তার নাম ধরে বলেন, জাস্ট গো টু হেল, বলেই গত প্রোগ্রামের মতো ব্রেকআপ পার্টি। এই মিউজিকটা জোরে জোরে বাজায়, এখন আপনাকে নিয়ে এই মিউজিকটা শুনি। আরে ভাই, আরে ভাই, বর্তমানে বাঁচি, একদম বর্তমানে বাঁচি, বড় মহামূল্যবান এই জীবন। এই জীবন চাইলেই আর একটা আসবে না। আমি হতে শাম, এই যে মুহূর্তটা গত হয়ে গেল, এই মুহূর্তটা আর পাবো না। দিস ইজ সো প্রেশিয়াস টু মি, সো ইম্পর্টেন্ট টু মি, আই ওয়ান্ট টু এনজয় মাই এভরি সিঙ্গেল বিট অফ মাই লাইফ। ওকে, এটা আপনার জন্য, এসব আননেসেসারি টেনশন, অস্থিরতা, যে মেয়ে ভুলে গেছে সে মেয়ের মুখে লাথি, জোরে ছোড় দিয়া। যে মেয়েটি আপনাকে ভুলে গেছে, একটা মুহূর্ত সম্বন্ধে চিন্তা করা, কল্পনা করা বোকামি, মিলিয়ন্স অফ উইমেন, কত সুন্দর মনের মানুষ, কত সুন্দর মানুষ পৃথিবীতে আছে। আপনার হাতটা ফাঁকা রাখুন, তবেই না হাতটা প্রতিস্থাপিত হবে দারুণ একজন মেয়ের মাধ্যমে, আপনি পরিপূর্ণ হবেন। কত চমৎকার ভালো লাগে সামনে ওয়েট করতেছে আপনার জন্য। আর আপনি ঠায়ারা গরিব আদমি ওইসব নিয়ে আসেন, ভুলে যান, বেমালুম ভুলে যান, তিনবার জোরে জোরে গালি দেন, মনের ভিতরটা হালকা হবে, একদম জীবন থেকে ফ্ল্যাশ আউট করে দেন, এনজয় করেন এরকম ব্রেকআপ পার্টি, এনজয় করে নতুন করে ফ্রেশ স্টার্ট দেন। ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ, সিলেট থেকে। বাট অনেকেই বলছেন যে শুধুই ব্রেকআপ ব্রেকআপ নিয়ে এত ব্যস্ত থাকেন। আই লাভ ব্রেকআপ, আই ট্রুলি লাভ ব্রেকআপ। আমি আই জাস্ট হেট দ্য হেল একটা মানুষের মন জোর। আরে ওই যুন দুনিয়া আছে নি মা, ওই সময় পৃথিবী কে আছে? এখন তো পৃথিবী শুধুই সেলিব্রেশনের, মানুষ এতদিন পরে এসে বুঝেছে তার প্রত্যেকটা মুহূর্ত কত বেশি ইম্পর্টেন্ট। এই জীবন, এই মুহূর্ত, এই ফেল, এই লাইফ, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নাই।
অবশ্যই।
সো যেখানে আমার জীবন বিপন্ন, যেখানে আমার ভালো লাগা বিপন্ন, যেখানে আমি ব্যক্তি মানুষ হেতে সাম বিপন্ন, সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। আই জাস্ট ওয়ান্ট টু সে এভরিবডি ইজ গো টু হেল, গো টু হেল। নিজেকে আগে ভালোবাসি, নিজেকে আগে সার্ভাইভ করাই, তবেই না পৃথিবী, রাইট?
অবশ্যই।
দ্যাটস হোয়াই আই লাভ টু প্লে দিস সং, এনজয় দ্য ব্রেকআপ পার্টি অ্যান্ড গো ফর দ্য নেক্সট ওয়ান, দ্যাটস ইট। নেক্সট ফোন কল। হ্যালো, ইতি? ইতি, দেখছো কেমন চিনেছি তোমাকে? দেখো, তোমরা ভাবো যে শুধু তোমরাই আমাকে ভালোবাসো, বাট আমি তোমাদেরকে কত ফিল করি, কত ভালোবাসি। এই হাজার হাজার ফোন কল আসে, তার মধ্যে দেখো হ্যালো একটা শব্দে ধরে ফেলেছি, এটা আমাদের রীতি ছাড়ার কেউ হতেই পারে না। আছো? হ্যাঁ বলো, ইতি বলো। সেই তো, এই দুঃখে। বাট আমি দেখো তোমাকে কিরকম চিনে ফেলেছি এত হাজার হাজার মানুষের মধ্যে, তুমি খুলনা থেকে আছো তাই তো? শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ, সেটাই তো বলছি, দেখো কত অল্পতেই চিনে ফেলেছি তোমাকে, ইতি খুলনা থেকে, রাইট? আচ্ছা হেসে নাও আগে তুমি, তারপর দেখছি আমি।
আচ্ছা গুরু, আমরা যদি আপনাদের ঢাকায় ফিরে আসি কিভাবে আসতে হবে?
জাস্ট গাড়ি ধরো, ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, এখানে এসে ঢাকা এফএম এর অফিস গুলশান এক নাবানা টাওয়ারে পুণ্ডতলা চলে আসো, দেন বলো এখানে এসে যে গুরু শোনান আপনার সেই জাদুকরি বক্তব্য, আমি শুরু করে দেব। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আর তখন তো তুমি সামনেই থাকবে, রাইট? ইতে তোমাদের স্টুডিওতে আসবে তাই তো?
হ্যাঁ।
এবং আমার পাশেই থাকবে, তখন হয়তো তোমাকে উদ্দেশ্য করে ডায়লগটা দিয়ে দিলাম, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি।
ইতি
অনেক ভালো থেকো, ইতি অনেক অনেক শুভকামনা। জি প্লিজ, এনিথিং ফর ইউ ডিয়ার, এনিথিং ফর ইউ। বলো কি করতে পারি?
আপুর মিষ্টি হাসিটা একটু হাসতে বলেন।
আপুর মিষ্টি হাসিটা হাসতে বলবো, এটা তোমার জন্য ডিউস রাখলাম, এই কারণে সব একবারে পেয়ে গেলে তুমি আমাকে ফোন দিবে না। কাট দ্য ফোন অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট কল। আমি চাইলেই ওই হাসিটা আনতে পারবো না, বিধায় আমাকে ওই অভিনয় করতে হলো। একটা টেক্সট এই ফাঁকে পড়ে নি, কত যে তোমাকে বেসেছি বলা হম আছে লিভড, ও প্রত্যেকটা বাংলা কথা লিখেছে বা ইংরেজি, আর এখনো দেখি আকাশ ছয়। ওকে, ইমরান হোসেন লিখেছে, গুরু ও ভাই আমি কিন্তু নরসিংদী সরকারি কলেজের হল থেকে শুনছি, খুব ভালো লাগছে গুরু, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, আশা করি আমার নামটা সবাইকে পড়ে শোনাবেন অফকোর্স, এবং পড়ে শোনালাম আমরান হোসেন, মোহাম্মদ আমরান হোসেন। খন্দকার সান্তনা ইসলাম, কথাটা পড়তে মন চাচ্ছে, গুরু আপনি আমার সকল প্রেরণার উৎস, জীবনে একটিবারের জন্য হলেও আপনার সাথে বলেন কি। আচ্ছা পড়েই ফেলি, যখন পড়েই ফেলেছে অর্ধেকের বেশি, একটিবারের জন্য হলেও হাগ করতে চাই, অফকোর্স ইউ ক্যান, বিকজ আমার মধ্যে সত্যি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাও, আমার মধ্যে ঠিক ভালোবাসাটা ওইভাবেই কাজ করে, সো অফকোর্স ইউ গাইজ আর পারমিটেড টু গিভ মি এ সুইট হাগ। নেক্সট কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই?
গুরু আমি শাওন বলতেছি।
হ্যাঁ হ্যাঁ শাওন, কি খবর?
ভালো গুরু, আপনি আছেন ভালো?
অফকোর্স ভালো শাওন।
গুরু আমি কথা বলতে কি বলবো গুরু, আমি অনেক হ্যাপি গুরু আপনার সাথে কথা বলতে পারে।
সে তো বোঝাই যাচ্ছে তোমার আবেগের কথা জড়িয়ে আসছে, তো কিছু না বললেও বুঝতে পারছি যে কি পরিমাণ এক্সাইটেড তুমি।
গুরু কি বলবো,
কিছু বলো না, বাদ দাও, ছেড়ে দাও।
আমার বাসা হচ্ছে লালমনিহাট জেলা, হাতিবান্ধা থানা বারুলিয়ার থেকে 1 কিলোমিটার দূরে প্রাণনাথ বাড়িগাপাড়া থেকে বলছি আমি।
ঠিক আছে, এবার ভোটে টোটে দাঁড়ানোর প্ল্যান আছেনি? একবার যে চৌথাও ডিটেল বর্ণনা করে দিলে, পরে হয়তো বলবে যে দেখো তোমাদের এলাকাটা এত বিখ্যাত করলাম ঢাকা এফএম এ, আমার ভোটটা দিও মেম্বার ইলেকশনে। কি হয়েছে তোমার
গুরু? আপনার অনুষ্ঠান আমি বুধবার শুনি, কখনো মিস করি না।
মিস করো না, কারণ আমি তো তোমাদেরকে অনেক ভালোবেসে এই প্রোগ্রামটা করি, যদি মিসই করো এই প্রোগ্রামটা করার কোনো মানে থাকবে না। এবং বিশ্বাস করো, ভালোবাসার বাংলাদেশ আমি কমিউনিটিটাকে অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেখানে মানুষ শুধুই ঘৃণা নিয়ে আছে, সেখানে শুধুই আমরা ভালোবাসবো। এবং অফকোর্স এই পৃথিবীটা খুব ইম্পর্টেন্ট, ইয়ার এই পৃথিবীর প্রত্যেকটা এভরি সিঙ্গেল বিট অফ সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। সেই মানুষ সেই জায়গাটাতে ঘৃণা না, শুধুই ভালোবাসা দিয়ে আমরা পরস্পরকে জয় করব, শুধুই ভালোবাসা দিয়ে পরস্পরকে আমরা আবিষ্ট করে রাখবো। আমি ভীষণ রমে স্বপ্ন দেখি, অনেক বেশি করে স্বপ্ন দেখি, এবং এটা অবশ্যই একদিন সম্ভব। শুধু এই প্রোগ্রাম না, হ্যাঁ প্লিজ বলো। আছি আছি, যান আছি তোমার সাথে, যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমি আছি, নো প্রবলেম। তোমার এই আবেগ সত্যি, এটা আমার হাজারো জন্মের পুণ্যের ফসল যে স্রষ্টা তোমার মতো মানুষের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। কত এই যে আবেগগুলো, অফকোর্স আই অ্যাম, অফকোর্স আই অ্যাম, অনেক দোয়া করি
গুরু। আমি সেই যাবো তো 1 বছর থেকে শুনি, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি না।
খুশি তো এখন?
জি জি গুরু,
খুশি হয়েছে তো কন্ট্যাক্ট হলো ফাইনালি?
জি গুরু, আমি অনিয়ারে ফোন দিই কিন্তু আমার লাইনটা মানে কল যায় না, শুধু বিজি
লাইন। আলাদাকে বলে দেবো অন্তত সামনের ফোনটা যেন তাড়াতাড়ি আসে। ভালো থেকো তুমি, অনেক দোয়া তোমার জন্য, আর এই আবেগটা আমার জন্য সবসময় জমিয়ে রেখো, যতদিন আমি ভালো আছি। আমি যদি কলুষিত হই আমার জন্য ভালোবাসার প্রয়োজন নাই, অফকোর্স ভালো দোয়া করি। নেক্সট ফোন করা যাচ্ছে, শুধু দোয়া দেয়া আর নেয়া, এর বাইরে দেখি ভালোবাসা আদান প্রদান হয় কিনা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার প্রাণের শহর, আমাকে কেউ রাজশাহীতে নিয়ে যাও, কেমনে প্রাণের শহর হবে না বলো? এই শহরে একটা রিসার্চে আসছিল যে পৃথিবীর মধ্যে নাকি হ্যাপিয়েস্ট সিটি হচ্ছে রাজশাহী ইন টার্মস অফ এক্সপেকটেশন। এই শহরে মানুষের নাকি এক্সপেকটেশন খুবই মিনিমাম। কিছুদিন আগে আবার আর একটা ওয়ার্ল্ড একটা মিডিয়াতে একটা জিনিস কভার হইল যে এখানে নাকি আবহাওয়া খুব নির্মল, কারণ এখানে সীসার পরিমাণ বাতাসে সবচাইতে কম, আর এখন অনেক তাপদাহে জ্বলতেছে পুরো রাজশাহী। বাট তারপরও যে জিনিস সাপ্লাই দিবে গোটা বাংলাদেশে, লাইক আম, লিচু, কাঁঠাল, এর তো কোনো তুলনাই হয় না। আর রাজশাহীর মানুষ তুমি এবং তোমার মতো যারা আছে, আহা কি ভালো, কি ভালো। তারা কেমন আছো, কে বলছো, হ্যালো আছো তো? আমার প্রাণের শহর থেকে হারিয়ে গেছে। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছে, এবং চাইলে কিন্তু তোমরা আমাকে টেক্সট করতে পারো, সবার টেক্সট পড়বার চেষ্টা করছি এই ফাঁকে ফাঁকে, সেজন্য তোমাদেরকে ফেসবুক আইডিতে গিয়ে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিতে হবে, দেন আমাদের পোস্টে লাইক অথবা কমেন্টস করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন গুরু?
হ্যাঁ ভালো আছি। কে কোথা থেকে?
সিলেট থেকে বলছিলাম।
সিলেট থেকে আজিজ?
জি
আজিজ, বলেন কি বলতে চান?
আমি 50টা কল দেওয়ার পরে এখন লাইনটা ফেলাম আর কি আপনার সাথে।
আপনি আরো আগে পেতেন যদি কলগুলো না কাউন্ট করতেন, আপনি মনোযোগটা কম দিতে পেরেছেন। একটা কল, দুইটা কল, তিনটা কল, পঞ্চাশটা কল, এভাবে না গুনলে এভাবে হয়তো আরো কল পাঁচ দশটা বেশি করতেন, লাইনটা হয়তো আগে পেতেন। জি প্লিজ বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। ওকে, ভালোবাসা এমনই জিনিস যার জন্য পারমিশনের আসলে কোনো প্রয়োজন হয় না, কারো কাছ থেকে নেয়ার অথবা দেওয়ার, বলে দিলেই হয় যা জান আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। জান কথাটা আমার সম্মুখের মধ্যে জড়ায় গেছে রে। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছে, এবং চাইলে আপনারা টেক্সট করুন, আমি কিন্তু টেক্সট পড়বার চেষ্টা করছি এই ফাঁকে ফাঁকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আমি সুদীপ্ত বলছিলাম চিটাগাং থেকে।
সুদীপ্ত, আমার মনে তোমার সাথে কথা হয়েছে এর আগে।
হ্যাঁ, লাইনটা কেটে গেছিল, যাই আবার ব্যাক করলাম।
টোনালিটি শুদ্ধ উচ্চারণ আমার কানে লেগে আছে, বিদায় বলা এবং চিরং থেকে, রাইট?
আপনি, হ্যাঁ আপনি আসলে নিজে বিনয়ী, তো ওই জন্য সবাইকে নিজের মতো বিনয়ী মনে করেন।
না বাট আমি শর্ট টেম্পার্ড কিন্তু অনেক, এটা বুঝো না কি জানি না, বাট বিনয় বলতে পারো, বাট আমি অসম্ভব শর্ট টেম্পার্ড মানুষ, এটা হচ্ছে আমার খারাপ স্বভাবের একটি। বলো সুদীপ্ত, কি বলতে চাও সুদীপ্ত, বলো। হ্যালো, হ্যালো। ওকে, আমরা নেক্সট ফোন কলে যাবো, এই ফাঁকে একটা টেক্সট পড়ে নি। একই টেক্সট, একটি নিউজ পাওয়া গেছে মদিনায়। আচ্ছা, বাবা মা নাকি ছেলে মেয়েদের সবসময় ভালো যায়, কিন্তু যখন একটা ছেলে অথবা একটা মেয়ে নিজের সারা জীবন কারোর সাথে কাটাতে চায়, এটা কেন মেনে নেয় না? গুরু প্লিজ উত্তরটা দিয়েন। ওরা চায় ছেলে মেয়ে সুখে থাকুক, কিন্তু আমরা মনে হয় ওরা তো নিজেরাই তাদের সুখ জন্মানোর আগেই মেরে ফেলে। তসনিমুল আহসান আদিব লিখেছে, কথাটার সাথে আমি এগ্রি করি, বাট বিনয়ের সাথে কিছুটা ডিসএগ্রি করি। কারণ বাবা মা যখন আমাদেরকে সঠিক পারভারাইজ করে বড় করেন, তখন তাদেরও একটা এক্সপেকটেশন থাকে, মিনিমাম এক্সপেকটেশন, যে কিছু কিছু বৈষয়িক জায়গাগুলোতে ওনারা চান ওই প্রিভিলেজটা নিতে। লাইক ছেলে কি করবে সেই জায়গাগুলোতে কিছুটা প্রিভিলেজ চান, ছেলের বিয়ে পাত্রস্থ বা পাত্রিস্থ হবে কোথায় সেই প্রিভিলেজটাও তারা চান। এবং আমার কাছে মনে হয় যে আমি যদি বাবা মার মতো করে নিজেকে স্ট্যাবলিশ করার চেষ্টা করি বা স্ট্যাবলিশের পথে থাকি, ইন রিটার্ন যদি বাবা মার আমি হাত পা ধরে বলি যেভাবে তুমি স্বপ্ন দেখেছো, যেভাবে তুমি চেয়েছো বা তোমরা চেয়েছো, সেভাবে নিজেকে আমি গড়তে চেষ্টা করেছি সারা জীবন, আমার জীবনের বিনিময়ে আমি এখন এই জিনিসটা চাচ্ছি, তুমি তোমার সন্তানের খুশির জন্য কি বিনিময়ে এই জিনিসটা দিবে না? আমার মনে হয় যে খুব কম বাবা মায় আছেন সেই জিনিসটা রিজেক্ট করবেন। বাট যখন আমি এইরকম করব যে ভালোবাসার বিলাসিতা বাবা মার সমস্ত স্বপ্নকে পায়ে ফেলে দিয়ে শুধুই প্রেম ভালোবাসা নিয়ে থাকব, তখন আশা করাটা দুরাশা যে বাবা মা সেই ভালোবাসা মেনে নিবে, রাইট আশরাফ? আমি কি ভুল বলছি? সো এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে এই ঘটনাটা প্রবলেম হওয়ার কথা না। নেক্সট ফোন কলে যাব, মাঝে মাঝে তোমাদের টেক্সটও পড়ছে, এবং চাইলেই তোমরা আমাদের সাথে প্লিজ কানেক্টেড থাকো। তার জন্য যা করতে হবে, DHAKA ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক আইডিটা পাচ্ছ, এবং যেখানে আমাদের পোস্টটি দেওয়া আছে সেখানে লাইক দাও এবং কমেন্টস করো। সো আমি চলে যাচ্ছি পরবর্তী ফোন কলে। আসসালামু আলাইকুম। এই সুদীপ্ত,
কেমন আছেন? আমি আসলে কথা শেষ করতে পারছি না, তো
আর কেটে যাচ্ছে, বাট অবাক হচ্ছে এটা ভেবে, হাজার হাজার ফোন কল যেখানে ঢুকতে পারছে না সেখানে তুমি কিভাবে লটকায় আছে এই নাম্বারটার সাথে? এটা লাকি বলবো না, এটা আমাদের জন্য দারুণ এক পাওয়াই বলবো। সুদীপ্ত প্লিজ শেষ করো তোমার কথা আগে।
আসলে একদিক দিয়ে বলতে পারতেছেন যে আমি লাকি, আবার একদিক দিয়ে আমি আনলাকিও।
হ্যাঁ প্লিজ শেষ করো কথা।
কারণ কারণ হলো অনেক ট্রাই করার পরেও লাইন পাওয়া যাচ্ছিল না, একটা মোবাইলের চার্জ পুরো ব্রি শেষ হয়ে গেছে।
বলো কি কি জরুরি কথা, প্লিজ শেষ করো আগে।
আমি একটু ভাইয়াটার সাথে কথা বলছি।
ভাইয়াটা প্লিজ কথা বলো।
জি বলুন।
আমার মানে আপনার প্রতি একটা সাজেশন থাকবে, আমি অ্যাডভাইস দিতে পারবো না কারণ আমি আসলে মানুষটা অনেক ছোট। তো সাজেশন যেটা থাকবে যে আপনারা কখনো কাউকে ভুল বোঝার চেষ্টা করবেন না, যদি কখনো ভুল বোঝাবুঝি হয় তাহলে অ্যাটলিস্ট আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু নিজেরা ঠিকঠাক করে নেবেন, কারণ একটা রিলেশনে থার্ড পার্সন ঢুকলে রিলেশনটা আসলে নষ্ট হয়ে যায়। এটা কখনো কাউকে সুযোগ দিয়ে না, সেটি যেই হোক।
অনেক মূল্যবান কথা, লাস্ট লাইনটা বিশেষ করে, যে থার্ড পার্টি কারো ঢোকার কোন সুযোগ যেন কেউ না পায়। এগ্রি, একদম এগ্রি। ছোট হয়ে এরকম ডেলিভারি, বড় হলে তো খবর আছে। এই সুদীপ্ত, ভালো থেকো।
আমি মাস্টার্স কমপ্লিট করছি এবার।
তত ছোট না তাহলে। ওকে সুদীপ্ত, আপাতত এই রাতে ছাড় দাও, অন্য কাউকে ফোনে আসতে দাও এই রাতের জন্য। ওকে সুদীপ্ত, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সুদীপ্ত। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। সামিহা মিষ্টি একটি মেসেজ দিয়েছে, একটু পড়ে নি। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর জন্ম দেয়, এন্ড বাবার হাত ধরে হাঁটতে শিখি আমরা। অনেককে চাইলে মেয়েরা, ইনফ্যাক্ট আজকে যারা আসছে তারাও সে কাজ করছে, বাবার আম্মুকে ছাড়াই চলে যায়। তারা এই পৃথিবীর অনেক বড় ধোকাবাজ, কারণ যাদের দিয়ে এই পৃথিবীর আরো এনিওয়ে এই ধরনের কমিউনিকেশন সে দিয়েছে, বাট ইংরেজিতে লেখা দেখে পড়তে একটু প্রবলেম হচ্ছে, বাংলা লেখা। বাট এটা হচ্ছে তার মতামত, যে মতামতগুলো আমিও বিভিন্নভাবে বলবার চেষ্টা করছি। আশরাফ, তোমাকে ইন্ডিকেট করে না হয়তো, বাট তোমরা যদি সত্যি এটার একটা ডাউন রিটার্ন দিতে পারো, লাইক তোমরা সাকসেসফুল হও, নিজেদের স্ব অবস্থানে সাকসেসফুল হও, তারপর যদি তাদের কাছে ফিরে যাও, এরকমও কিন্তু ঘটনা প্রচুর আছে। সো এটা যদি করতে পারো তাহলে আমার মনে হয় সমস্ত পাপি পুণ্যে পরিণত হবে, রাইট? সো আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, মোহাম্মদ মাসুদের একটি টেক্সট এই ফাঁকে পড়ে আসি। গুরু, আমি চট্টগ্রাম থেকে শুনছি মাসুদ, প্রতি বৃহস্পতিবার ন্যায় আজও ঢাকা এফএম 90.4 এ টিউন করে পড়ার টেবিলে বসলাম। পড়ার টেবিলে 90.4 টিউন করে বসলে আমি জানি না কতটুকু পড়া হবে বা আমার প্রোগ্রাম শোনা হবে। সত্যি ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটি আমার মায়ের পছন্দের তালিকা অন্যতম স্থান দখল করে নিয়েছে। আশা করি আমার কমেন্টটা ও আমার, তাই বলো। আ লিখেছ এক জায়গায়, মার দিয়েছ আর এক জায়গায়, আমি তো বললাম মায়ের। এনিওয়ে, তোমার পছন্দের তালিকা জায়গা করে নিয়েছে। থ্যাংক ইউ, প্রিভিলেজ আমরা যে তোমার পছন্দের তালিকায় ভালোবাসার বাংলাদেশ আছে। নেক্সট ফোন কলে যাচ্ছি। কে আছেন ফোনে? জি, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম। কত দূর থেকে ভাই, আমাকে বলতেন, আমি চলে গিয়ে দেখা করে আসতাম।
গুরু,
আমি এজন্যই বুঝছি, যখনই আমার খুব কাছের কোন ভক্ত ফোন দেয় তখন রহস্যকরটা বাদ পড়ে যায় আবেগের চোটে, গুরুর জায়গায় শুধু গরু শোনায়। জি প্লিজ বলুন।
আমি আগে এটা প্রোগ্রামটা ডাউনলোড করতাম, আর মূলত এখন আমরা এমনিতে শুনতে পাই।
ওকে, পাশ থেকে যে পাকনা, পাশে থেকে যে পাকনা কথা বলছে তার নাম কি? আরিজুল ইসলাম। ওকে, আমার শুভেচ্ছা। ফ্রেন্ড তো, বন্ধু? বন্ধু, আচ্ছা, ওকে একটা শুভেচ্ছা আর পশ্চাৎ দেশে একটা লাঠি বন্ধুকে দেয়া যেতেই পারে, যা আমরা করি আর কি। হ্যাঁ প্লিজ বলুন।
আগে অনুষ্ঠানটা অনেক ভালো হইতো, মানে অনুষ্ঠানগুলো, কথাগুলো, গেস্টগুলো অনেক ভালো হইতো, আর এখন মাঝে সাথে কতগুলো লোক, মানে অনুষ্ঠানটা মানে কি বলি আর
বলে ফেলো,
আগের মতো আর ভালো হয় না।
আচ্ছা, আমি এগ্রি করছি তোমার কথা, যেহেতু তুমি বলেছ নিঃসন্দেহে ব্যাপারটা এরকম হতেই পারে। গেস্ট সিলেকশনের ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হতে হবে, তাই তো? এটাই তো বলতে চাচ্ছ? ওকে, গেস্ট সিলেকশনের ব্যাপারে আমি সতর্ক হব। আমার ডেলিভারি তো আগে চেয়ে আগের মতো হচ্ছে না, তাই তো? সেই উদ্দেশ্যে, সেই উদ্যোগে আছি, এখনো কনসার্ন জায়গাগুলো থেকে পারমিশন পাইনি, পারমিশন পাইলে একদম পূর্ণ উদ্যমে ঝাঁপায় পড়বো, আমি একদম ফুললি চার্জ হয়ে আছি শুধুই তাদের জন্য কাজ করবার জন্য। আর তোমাকে থ্যাংকস যে এই ধরনের ফিডব্যাক তুমি দিয়েছো, আমরা আরো সতর্ক হব যাতে করে ভ্যারিয়েশন থাকে প্রোগ্রামে, গেস্ট সিলেকশনের ব্যাপারে আমরা আরো বেশি সতর্ক হতে পারি। থ্যাংক ইউ, থ্যাংকস ডিয়ার ফর দ্য অনেস্ট ফিডব্যাক, থ্যাংক ইউ। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ইমন বলো, একটু আওয়াজ দাও ভাই।
ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, বলো।
ভালো আছেন গুরু?
তুমি তো রাই বাদ দিয়ে দিলা আবেগের ঠেলায়। ভালো আছি, বলো।
অনেকদিন ধরে শুনেছি গুরু, ভালোই লাগে আপনার।
সেটাই, আরো কয়েকজনকে কথা বলার সুযোগ দেয়া বেটার হবে তোমার সাথে। আমি পাঞ্জাবাতে চাপাইতে পাশে বৈশা যদি গল্প করতে পারি সুখ দুঃখের কথা, একদিন চলে আসবো কথা বলতে। নেক্সট ফোন কলে যাচ্ছি, তার আগে আমার একটা কাজিন টেক্সট পাঠিয়েছে, তার টেক্সটটা একটু পড়ে নি। এই হচ্ছে নারীর টান, যেখানেই থাকি যেমনই থাকি রাজশাহী নিয়েই থাকি, শুধু আম লিচু না, এহতেশাম কেউ দরকার আমাদের সব জেনারেশনের জন্য। লাভ ইউ ভাই, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু, ভালো আছেন?
আসসালাম জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু, আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ আল ইমরান।
আল ইমরান রাজশাহী থেকে?
জি গুরু।
রাজশাহী তো অসম্ভব গরম, তাই না? ইমরান একটু সতর্ক থেকো, কারণ অনেক রকমের অসুখের কথা শুনছি। চিকনগুনিয়া নতুন একটা অসুখ এসেছে জ্বরের জন্য, জ্বর। আচ্ছা 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 বাবজান, থেমে গেলাম বাবজান, বলো ইমরান, বলো, থেমে গেলাম, আই এম সরি, কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? ওহো হো, আই এম সো সরি ডিয়ার, আই এম সো 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 সরি। আচ্ছা ইমরান, ট্রাই করতে থাকো, এবার কথা বললে একটা কথা বলবো না, প্রমিস, একদম কান ধরলাম। নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো,
হ্যালো,
হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আস্তে কথা বলো, পাশের বাসাতে মা আছে, জেগে যাবে, আস্তে, একদম আস্তে বলো। খাদিজা? সাদিকা? হ্যাঁ আস্তে বলো, অসুবিধা নাই। আমিও তোমার অনেক ভালোবাসার মানুষ, যদিও আমি অনেক বড়, 42 পার হয়ে 43 চলছি, বাট আস্তে কথা বলো, পাশের বাড়ি, পাশের ঘরে মা আছে, জিগে যাবে। থ্যাংক ইউ ডিয়ার, আমি অনেক খুশি তোমাদের এভাবে এভাবে তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহধন্য, তোমাদের শ্রদ্ধার পাত্র হতে পেরে এভাবে কানেক্টেড থাকো আমাদের সাথে। ফোনটা কানেক্টেড হয়েছে, বুঝলাম যে ভয়ে ভয়ে বেচারি লুকিয়ে চুরিয়ে ফোন দিয়েছে। এই ভালোবাসা, এই 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 ভালো লাগা, এই আবেগ, এর আসলে তুলনা হয় না, অনেক কৃতজ্ঞ। নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো আছি, কে বলছেন?
নাজমুল বলছি, নরসিংদী থেকে।
নরসিংদী থেকে? একদিন নাজমুল চলে আসতে মন চায় বড় নরসিংদীতে। নরসিংদী, নারায়ণগঞ্জ, এসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আমি দেখি আমাদের অনুষ্ঠান, অনেকেই শোনেন।
নরসিংদীর প্রাণ কেন্দ্র যেটা, মানে টেক্সটাইলের বিষয়ে, মানে আমি টেক্সটাইলের চাকরি করি, মানে সাধারণ একটা।
ওকে ওকে, আমরাও অনেক সাধারণ, একদিন চলে আসতে চাই আপনাদের ওখানে, খুব মন টানে যাওয়ার জন্য।
অবশ্যই আসতে পারেন।
কিছু বলবেন?
অনেক প্রতীক্ষা থাকে, সপ্তাহ যে ছয়টা দিন থাকে আপনার বাদে, সে ছয়টা দিনের প্রত্যেকটা মিনিট আপনাকে আশা করি যে কবে বৃহস্পতিবার রাত 11টা বাজবে, কবে আপনাকে শুনবো।
থ্যাংক ইউ, কিছু বলবেন?
বলতে কি, আপনার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসি আপনাকে।
জি, এভাবে ভালোবাসেন
বলতে চাই, মানে উজাড় করে বলতে চাই, আপনাকে খুব বলার ইচ্ছা আমার, যে আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি, হয়তো বোঝাতে পারবো
না। বুঝতে পারছি, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা। আমি নিজে জানি যে এগুলোর এত বেশি যোগ্য আমি না, আমি খুব ভালো করে তো নিজেকে চিনি, বাট আমার কিছু বলার নাই, আমার আসলে কিছু বলার নাই, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানানো ছাড়া। প্লিজ কথা বলুন।
জি বলুন
ভাইয়া, সব মিলে কেমন আছেন আপনি?
এই তো আছি আলহামদুলিল্লাহ।
আমি একটা কথা শুধু বলতে চাই ভাইয়া, ভালোবাসার যে একটা মোহটা, এটা হচ্ছে সব থেকে বড় একটা মোহ। এখান থেকে এটা ভালোবাসার আবেগটা একটু বেশি থাকে, কিন্তু যেহেতু আপনার এখন দুজন বিবাহ বদলনে আবদ্ধ হয়েছেন, কিন্তু সেটা কিন্তু একটা অনেক বড় একটা স্ট্রাগল লাইফ। তারপর যেহেতু ওল্ড ফ্যামিলি
শ্রোতাদের সাথে ইন্টারাক্ট করা, সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, আর তার 4-5 মিনিট সময় আছি। চাইলে আপনারা ফোন করুন এবং টেক্সট করুন, এবং আমাদের ফেসবুক আইডি ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের পেজটা পেয়ে যাচ্ছেন। সেখানে লাইক এবং কমেন্ট করেই আমাদের সাথে যুক্ত থাকুন। অলরেডি অনেকেই ফোন দিচ্ছেন, জি নেক্সট ফোন কলে যাচ্ছে, আর 2-3টে ফোন কল হয়তো নিতে পারবো এবং কিছু টেক্সট হয়তো নিতে পারবো। জি কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? জি সাতক্ষীরা থেকে, কলটা ড্রপ করেছে। আবুজ মন লিখেছেন, গুরু কেমন আছেন? আচ্ছা গুরু, ভালোবাসা কি শুধুই বেদনা? প্লিজ গুরু বলেন না। অফকোর্স নট, আমি তো বলি স্বর্গের মহত্ব লুকিয়ে আছে ভালোবাসায়। একটা বিরতি, ফিরে আসছে এখনই
জীবন্ত নতুন আরেকটি ঘন্টায়, ফিচ সঙ্গে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 2টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
শেষ করছে অনুষ্ঠান, দুই একটি ফোন কল নিব, তার আগে দুই একটি টেক্সট।
অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখনো আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আপনার ফেসবুকে
এ ধরনের কি ধরনের ক্যালকুলেশন দিচ্ছে? মাহমুদ তানিমুর রহমান হাদি লিখেছে, এক গবেষণায় দেখা গেছে যে মামারা ডট চোখের পানি তো সব মেয়েরা মুছে দিতে পারে, এমন মেয়েকে বিয়ে করুন যে চোখের পানি না নাকের পানিও মুছে দিবে। আমি জানি এটা, বুঝিনি কি লিখছে আর কি। কিছু পাকনাও আছে কিন্তু ফেসবুকে প্রচুর, এদের কমিউনিকেশনের ধরন অনেক সময় বুঝে উঠতে পারি না। মেহেদি হাসান মুন্না লিখেছে, যারা রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। এগ্রিড, এগ্রিড। গুরু কেমনে কল দিব? OBS আমিন লিখেছে, কেমনে কল দিব বলে দে।
আজ তো একদম দেরি হয়ে গেছে, আজ তো হ্যাঁ নাই বলি, নেক্সট টাইম আবারও জানিয়ে দিই।
নাম্বারটা বলতো, আমি জানতে চাই একটু। ব্রেনের 12টা বাজাইছো সেমা। দু একটি ফোন কল নিয়ে শেষ করছি অনুষ্ঠান। হ্যালো সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। বলতে থাকো, বলতে থাকো, কষ্ট পাইছো যখন বলতে থাকো, যা যা বলতে চাও। আরে ভাই বলতে থাকো, ফোন ডিসকানেক্ট হয়ে যাবে যেকোনো সময়। তুমি কি সমুদ্র সৈকত থেকে বলছো নাকি? দারুণ সাউন্ড পাচ্ছি আমি।
হ্যালো,
তুমি কি সমুদ্র সৈকত থেকে বলছো নাকি? অনেক চমৎকার সাউন্ড আসছে একটা।
গুরু একটা বিষয় একটু বলতে চাচ্ছি গুরু।
প্লিজ বলে ফেলো।
হ্যাঁ না না গুরু, যেটা বিষয় হচ্ছে যদি গুরু আমাদের জন্য যদি আরেকটা ফোন লাইনের ব্যবস্থা করা হয় খুব ভালো হয়।
আচ্ছা সেটাও না আমি কর্তৃপক্ষকে বলবো, বাট যা যা বলতে চাও আর কি কি বলতে চাও বলে ফেলো। আমিও তোমাকে ভালোবাসি বলো, বাট লোকে যেন খারাপ না ভাবে আমাদেরকে, এটা শুধুই ভালোবাসা, অন্য টাইপ কিছু না। বলো আর।
না গুরু, বিষয় হচ্ছে যে গুরু আপনাদের এখানে কথাটা না স্পষ্ট বোঝা যায় না, বুঝছেন?
সেটা আমি আরেকটা ফোন লাইনের ব্যবস্থা করব। অফকোর্স আমি আমার অথরিটির সাথে এটা নিয়ে কথা বলবো। প্লিজ বলো।
গুরু, ইমা আপু কেমন আছে জানতে চাই।
ইমা তুমি নিজেই বলে দাও কেমন আছে।
অনেক ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন।
ইমা আপুর উদ্দেশ্যে আমি একটা গান শোনাতে চাচ্ছি,
ছোট করে কারণ তার আগে লাইন কেটে যাবে। বলো।
ওকে গুরু। কৃষ্ণ বরণ সোনার কন্যার মায়া ভরা মুখ, চাঁদের আলো হার মেনে যায় দেখলে ভরে বুক, কি করে দেব উপমান তার চোখে কি যে মায়া, জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তারে সে আমার প্রিয় তোমার।
বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও।
অসাধারণ।
কি নাম তোমার?
গুরু আমি আপনাকে বলি, গুরু আমি তো ভালোবাসার বাংলাদেশ এসেছিলাম গুরু, আপনি আমাকে ভুলে গেছেন এত
তারা। ও আচ্ছা 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 আচ্ছা, ও তো সেই গায়ক। এই আমাদেরকে নিয়ে কোনো গান নাই, মানে পুংলিঙ্গ গান হয় না, শুধু স্ত্রীলিঙ্গ গান হয় নাকি? অনেক ভালো থাকো ভাই, অনেক ভালো থাকো, অনেক অনেক দোয়া তোমার জন্য। নেক্সট ফোন কলটা নিই, অনুষ্ঠান শেষ করছি। প্রচুর টেক্সট, সেই টেক্সট নেওয়ার পুরোপুরি সুযোগ হয়ে উঠছে না। ওকে, নেক্সট ফোন কল। হ্যাঁ,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
গুরু, অনেকক্ষণ কষ্টের পর আপনার লাইনটা পেয়েছি।
বলে ফেলো যা বলার, অনেক কষ্টের পর লাইনটা কেটে যাবে এখনই।
না গুরু।
হ্যাঁ, না না বলো।
বলতে যাচ্ছি যে আমি যে এই অনুষ্ঠানটা আমরা অনেকদিন যাবৎ শুনতেছি,
ওয়ালাইকুম আসসালাম ব্রাদার।
গুরু আমি জ্ঞান।
হ্যাঁ প্লিজ বলো।
বলছিলাম যে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে দিনাজপুরটা ঠিক মতো শোনা যায় না, এটা কিছু করা যায় না?
অফকোর্স আমরা অথরিটিকে জানিয়ে দিচ্ছি, আমরা প্রতি মুহূর্তে এটা কমিউনিকেট করি, আমরা অবশ্যই সেটা নিয়ে ফাইন টিউনিং করার চেষ্টা করবো যাতে সবকিছু ঠিক হয়ে যায়। আর কিছু? আর কিছু?
লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে।
ওকে, শেষ করছি, লাস্ট ফোন কল। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলুন।
আমি খুলনা থেকে তুর বলছি।
আপনি কি আমার জন্য একটা কষ্ট করতে পারেন?
গ্রুপ প্লিজ আমার কথাটা শুনুন, আমি অনেক কষ্ট করে আপনাকে পাইছি, প্লিজ। আসলে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলছি, আসলে কি বলবো, আপনি আসলে আপনার জন্য এতটাই ক্রাশ হয়েছি, মানে এই মোনাকে আর কাউকে দেওয়া সম্ভব না, প্লিজ গুরু অ্যাকসেপ্ট মি।
অফ কোর্স আই অ্যাকসেপ্ট ইউ, বাট আপনার ভ্রম কেটে যাবে, এই মতি ভ্রম কেটে যাবে যখন আপনি আমাকে সামনাসামনি দেখবেন। যেটা হয় সেটা কি জানেন, মনের মধ্যে অনেক কল্পনাতে মানুষ তখন মনের মধ্যে অনেক কিছু ভেবে ফেলে, সামনাসামনি দেখলে আপনার সমস্ত মতিগ্রহ ঠিক হয়ে যাবে। হ্যালো, না আমি ইন্টেনশনালি কিন্তু লাইন ড্রপ করিনি, আমার মনে হয় লাইনটা কেটে গেছে, রাইট? কেউ যেন না ভাবে যে আমি ড্রপ করে দিলাম। এই এই কথার একটা উত্তর দিতে দিতে অনুষ্ঠান থেকে আমি বিদায় নিয়ে নিই। কে বলছিল জানো? যাই হোক, যে ছিল ফোনে, যে আমার প্রতি অসম্ভব ক্রাশ এবং সে আমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে, এমন কাউকে আর দেওয়া সম্ভব না। যেটি ঘটে সেটি হচ্ছে যে আপনারা যখন একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ কর, ওকে, আপনারা যখন মানে দারুণ রকমের আয়োজন নিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে, দেন আমাদের টেকনোলজি টিম, টেকনিক্যাল টিম যারা আছে, আমাদের আমার সাউন্ডের রিভার্ব বাড়িয়ে, সাউন্ডের পজ দিয়ে, বিভিন্ন রকম করে কারিশমা করে, ইকোটিকো দিয়ে কারিশমা করে সাউন্ডটাকে রেডি করে দেয়, দিয়ে যখন আমরা ডেলিভার করি এবং সাউন্ড নিয়ে খেলা করা শুরু করি, তখন পিপুল ভাবে, যে পিপুলটা শুনছে, যেমন ওর কথাই যদি বলে যে শুনলো আমাদের অনুষ্ঠানটি বা ফোনে বলল, সে হয়তো অন্ধকার একটা ঘরে একটা বালিশ মাথা চাপা দিয়ে, সব রকমের মনোযোগ কিন্তু তার তখন নয় এই স্টুডিওতে, রাইট? তখন যখন মনের মাধুরী মিশিয়ে শুনতে থাকে, তখন মনের মাধুরী মিশিয়ে কিন্তু একটা ইমাজিনেশনে একটা পিকচার তৈরি হয়ে যায়, এক্স্যাক্টলি, কল্পনাতে একটা পিকচার তৈরি হয়ে যায়। পিকচারটা কিন্তু অনেক বড় টাইপের কিছু, অনেক এক্সট্রিম টাইপের কিছু, অনেক অতি জাগতিক টাইপের কিছু, যার সাথে বাস্তবতার আসলেই কোনো মিল নাই। যেই কারণে তাদের মধ্যে এরকম ভাবনা তৈরি হয়। সে ভাবে যে মনে হয় পৃথিবীর সবচেয়ে স্পিরিচুয়াল ক্যারেক্টারটাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু নিজেও জানল না যে মানুষটা কত বেশি সাধারণ আর কত বেশি একবারে জাতা। এটা তখন ওদের মতিভ্রম ঠিক হয়, তখনই ওরা স্বাভাবিক হয়, তখন সামনাসামনি দেখে। এটা আবার কোন বিনয় দিল, যাই হোক এটাই হয়। সো আমাদেরকে, আমরা যারা শব্দ কর্মী, তাদেরকে মানুষ আসলে কল্পনার একটা জগতে মনের মতো করে সাজিয়ে নেয়। ভিজুয়াল মিডিয়াতে কিন্তু সেটা সম্ভাবনা নাই, ভিজুয়াল মিডিয়াতে সামনাসামনি দেখছে, বুঝে নিচ্ছে, বাট এখানে কল্পনায় অনেক কিছু ভেবে ফেলে যেটার সাথে হয়তো বাস্তবের কোন সংশ্লিষ্টতায় নাই। দ্যাটস ওয়াই হয়তো এই ধরনের মতিভ্রম তৈরি হয়, যেটিতে অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার কিছু না, এটা স্বাভাবিক একটা ব্যাপার, এবং সামনাসামনি হলেই ইন্টারাকশনগুলো তখন ক্লিয়ার হয়ে যায়। সো ডিয়ার, ভালোবাসার জন্য অবশ্যই ধন্যবাদ, বাট অবশ্যই শুধুই এটা মতিভ্রম, অন্য কিছুই না। লাস্ট ফোন কল, একদম বেশি বেশি বাঁচতেছে তাই শেষ করতেছে অনুষ্ঠান।
নাম বলতে পারি না, আমি আপনার প্রাণের শহর থেকে গুরুটা বলছি।
বলে ফেলো ভাই।
আচ্ছা, প্রেমের যদি এরকম শেষ হয় তাহলে তো
প্রেম করার দরকার কি? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। সবাই প্রেম করলে তো প্রেমের বাজারই খালি হয়ে যাবে। তুমি থাকো তোমার ক্যারিয়ার নিয়ে, আম নিয়ে, লিচু নিয়ে, দেন বিয়ে যখন দিবে বাবা মা পছন্দ করে বিয়ে দেখ, বিয়ের পরে তুমি প্রাণ খুলে প্রেম করো, ঠিক আছে? বিদায় নিচ্ছি আজ। দরকারই নাই ইলেকশনের, এসি কি তাইসি, তুমি একদম প্রেমের পরে, বিয়ের পরে প্রেম করবে। দোয়া করি তোমার জন্য যেন মনের মতো মেয়ে পাওয়া যায়। বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। আর যে আমার বন্ধুটি খুলনা থেকে লাস্ট ফোন কলটা দিয়েছিল, যেভাবে যে আমরা রেডি করে যাই, তেমন করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজায় দিলি, তখন আর মাথাটা খারাপ হয়। এইরকম ভাবে কথা বলে, টোনটাতে একটু ইকো দিয়ে দে, একটু মশলা দিয়ে দে, আর আমি মিষ্টি করে এবার ধরি আমার গান। এটাই আর কিছুই না, জাস্ট একটু টুইস্ট করা, একটু খেলা আর কি। দরদ দিয়ে তখন বলা শুরু করে আর একটু, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এদেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। সে মেয়েটির জন্য দিলাম না মাথা খারাপ করে আবার,
একদম পড়াই শেষ।
ওকে, আবার সে মেয়েটির জন্য, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই মেয়েটির জন্য আরো ইন্টেন্স, আরো ডিপ, আরো মানে যাতা করে, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কি ডাকে ভাবে ভালোবাসার ফেরিওলা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অনেক দোয়া সবার জন্য, বহুদিন পর কথা হলো, অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকুক, সবাই নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। হিট স্ট্রোকের প্রচুর প্রবাবিলিটি, চিকনগুনিয়া জ্বরে অনেকেই জ্বরে ভুগছে, সো একটু সাবধান থাকি, প্রচুর পানি খাই। বিষুবীয় রেখায় সূর্য চলে আসার কারণে এই এই তাপদাহের সৃষ্টি এবং ডিহাইড্রেট হওয়ার প্রবাবিলিটি থাকছে, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকছে। সো ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করি, গোসল করি সুযোগ পেলে, এবং প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানির সংস্থান পাশে রাখি, এবং বাচ্চা এবং শিশুদের ব্যাপারে অনেক বেশি যত্নবান হই। সবার জন্য অনেক দোয়া, অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.